This track was downloaded from FusionBD.com.
অতীত আমার ছোট তুই নিয়ে কথা বলছে, তো এরকম চলে বছরখানিক মামলা চলতেছে, আর 7 মাস পরে রেজাল্ট হলো, মানে এখন ও যাচ্ছে আমি যাচ্ছি এভাবেই, কোনো ফয়সালা হচ্ছে না। ও টাকা দিচ্ছে, ওর পুলিশ ধরতে পারতেছে না, যখন ওর জন্য ওয়ারেন্ট বেরোয় তখন ও টাকা দিয়ে বেল নেয়, বেল করে। এভাবেই চলছে, তো আমাকে একদিন খুব বলতেছে, দেখো তুমি আমাকে এভাবে হয়রানি করতেছো, এটা আমার ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি মামলা তুলে নেবো। মানে আমাকে অনেক কিছু বলছে, তো আমার খারাপ লাগলো যে ওকে মারলে তো আমারও খারাপ লাগবে, ও আমাকে ভালো না বলছে, আমি তো পারছি, তো মামলা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে থেকেই যেমন আমার ভাইরা ভিন্ন হয়ে গেল, তা ভিন্ন হয়ে যাওয়ার পর থেকে আমার বাবা মা অসুস্থ, দুজনই অসুস্থ।
ভাইরা কেন ভিন্ন হয়ে গেল?
ভাইরা ভিন্ন হলো, ভাই আমি এখন ঘাড়ে আছি, ভাবিদের ভালো লাগে না যে ননদ কে একসাথে বুঝেন না, এখন আমার আমি একটা জিনিস কিনতে হলে আমার ভাবি আমাকে দিতে হবে, ভাবি কিনতে হলে আমাকে দিতে হবে না, তো সে আমি কিন্তু কারোটা কখনো ব্যবহার করতাম না, বা কারোর কাছ থেকে 10 টাকা
আপনাকে ইস্যু করে আপনার ফ্যামিলিতে ঝগড়া হতো এবং ভিন্ন হয়ে গেল।
হ্যাঁ, তো আমার বাবা বলছে আমি আর মেয়ে তো আমি ফেলতে পারবো না, এভাবে ভিন্ন হয়ে গেল। তারপরে এখন আমি ওদের আমি ভাইকে বলছি যে প্রয়োজনে আমি রক্ত বিক্রি করে খাইলেও খাওয়াবো, কিন্তু তোদের কাছে কোনোদিন যাবো না, আমারটা আমি নিজেই বুঝবো। তো আমি চাকরির এখানে, তো আমার তখন থেকেই মানে 1 বছর আগে থেকেই শুরু হয় আমার এইভাবে জীবনটা। ফার্স্ট আমাকে একজন লোক, তার নাম হচ্ছে জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম বলতেছে যে তুমি কি আমার সাথে যাবা।
মানে যাওয়ার প্রসঙ্গটা কেন আসতেছে ওই সময়টাতে?
ওর কাছে আমি টাকা চাইছিলাম আমার বাবার ট্রিটমেন্টের জন্য।
বাবার ট্রিটমেন্টের জন্য?
বাবার পাটা খুব ফুলে গেছিল, যেটা ওষুধ রেগুলার খেতে হয়েছে, আর প্রতি মাসে 6 থেকে 7 হাজার টাকার ওষুধ লাগতো,
ভরণ পোষণের ব্যাপার চলে আসলো। আমি যেটা বুঝি ওই সময়টাতে আপনি কোনো কাজ করতেন?
হ্যাঁ, ওখানে জব করতাম।
কিসে জব করতেন?
গার্মেন্টসে, লোকাল গার্মেন্টসে।
ওই লোকাল গার্মেন্টসে কাজ করতেন? ওকে, কারণ ওই লোকাল গার্মেন্টসের টাকা দিয়ে আপনার সংসার চলতো। তখনও আপনার হাজবেন্ডের সাথে আপনার ডিভোর্স হয়নি?
না।
ওকে ফাইন। এবং এই সময়টাতে জাহাঙ্গীর নামক এক লোক, পরিচিত লোকের কাছে আপনি টাকা দিলেন আপনার বাবার ট্রিটমেন্ট করার জন্য, তাই তো?
উনি আমাকে অফারটা দিল, তো আমি বললাম ঠিক আছে আমি একদিন একটু ভাবি, দেখি আর কারোর কাছে ধার পাওয়া যায় কিনা। কিন্তু আমার চাকরির ক্ষেত্রে যার কাছে আমি ধার চাই, তারা মানে আমার দিকে একটু কুনো জোরে চায়।
কি অফার দিয়েছিল আপনাকে?
আমাকে অফার দিয়েছে যে তুমি কি আমার সাথে যাবে। তো যাবে বলতে আমি জিজ্ঞেস করছি কেন, বলছে আমার আমার সাথে যাবে মানে যদি না বোঝো তাহলে তো তুমি কিছুই বুঝবো না।
তখন কি আপনি বুঝেছিলেন যে সে আর কি বোঝাচ্ছিল?
হ্যাঁ।
এবং তখন আপনি তাকে কি বলেছিলেন যে আমি আর একটু চেষ্টা করে দেখি?
হ্যাঁ, আমি আর আমি আর
না করে নিয়ে ফেলে
না না করে
নিয়ে। আপনি কি মেন্টালি প্রিপেয়ার ছিলেন এই ধরনের কাজে যাওয়ার জন্য? বা এই ধরনের
মেন্টালি কি আমি আমার মানে আমি যতটুকু মানুষের কাছ থেকে পাইছি, যেমন তার কাছে না পেয়ে অন্য কারোর কাছে চাইছি বা হাঁটা চলায়, তো আমি বুঝছি যে আমার দিকে সবাই এভাবেই আকৃষ্ট, কারণ আমাকে কেউ 1 টাকাও ধার দেবে না, কারণ আমি চাকরি করতাম 6 হাজার টাকা স্যালারিতে, আমাকে যদি 10 হাজার টাকা ধার দেয় আমি টাকাটা কি করে শোধ করব। ওনাদের মাথায় ছিল এটা, আর ওনাদের আমাদের প্রতি একটা আকর্ষণ ছিল, যেহেতু সেই সুযোগটা পেয়ে সে ব্যবহারটা সে করছে। তারপর 2 দিন পর আমি বলছি ঠিক আছে আমি রাখি।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা পেতে গেছে এই জায়গাটিতে, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। তবে তার আগে বলছি, আপনারা নিশ্চয়ই জানেন বৃহস্পতিবার রাত 11:20 প্রচারিত হচ্ছে আমার নতুন অনুষ্ঠান ডর। বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আমরা পুরো সপ্তাহ ব্যাপী ধারণ করছি ভৌতিক ঘটনাগুলির বিভিন্ন এভিডেন্স নিয়ে একটি অনুষ্ঠান ডর, এবং ডর প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। পুরো একটি টিম কাজ করছে ওখানে, রেহান এবং সুমনের সঞ্চালনায় অন দ্য স্পট, এবং আপনারা অবশ্যই অনুষ্ঠানটির সাথে থাকবেন। যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটিতে মানে আমাদের যাহা বলিব সত্য বলিবতে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি, 4 মিনিট পরে আমরা ফিরে আসবো আবারও যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন পাখিকে, আজকে তার জীবনের রূঢ় বাস্তব অপ্রিয় সত্যে। আমরা ফিরবো ঠিক 4 মিনিট পর। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানায় www.facebook.com/abcradiofm89.2, এটা ভেরিফাইড পেজ ফেসবুকের। এবং এই পেজটিতে গেলে আপনি একটি পেজের লিঙ্ক পাবেন যে পেজটিতে ওর ছবি দেওয়া আছে, আপনি ওই পেজটিতে লাইক দিয়ে এবং একই সাথে এবিসি রেডিও এই পেজটিতে লাইক দিয়ে আপনি আমাদের মেম্বার হয়ে যেতে পারেন। আমরা ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
Royal Tiger Green presents
যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে দুজন।
রেহান, খবর তার পেছনে তাকাবি না,
খুঁজে খুঁজে বের করছে।
ডর
ডর মানে ভয়, রহস্যের জন নয়। পুরো সপ্তাহ জুড়ে তারা খুঁজে বের করছে ডর। আর আপনি শুনবেন প্রতি বৃহস্পতিবার রাত ১১:২০। ডর মানে ভয়। রেহান, সুমন এবং আজকে কি বিয়ার সাথে ABC রেডিওতে।
জীবনের কাছে কাছে সুন্দর আগামী চাষা করবে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার কিনবে, তাদের সন্ধে লাগবে। মনে রেখো, টাইগার কিনবে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার কিনবে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার কিনবে।
Energy drink to charge yourself.
Royal Tiger Drink presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আমরা ফিরতে চাই পাখির কাছে, তবে তার আগে আপনাকে বলছি যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বসে মানুষ তার জীবনের অপরাধ বোধ, ভুল এবং অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে তুলে ধরে। এই অর্থে যে তার মতো করে সমাজে আর একজন অপরাধীও যেন জন্ম না হয় এবং কি করলে তার মতো অপরাধীর জন্ম হতে পারে সে বিষয়গুলো সে লোকচক্ষু সামনে এনে বলতে চায়, যে তার মতো করে যেন সমাজ কিংবা পরিবার কিংবা বন্ধু বান্ধব কিংবা যে কারণে আজকে সে অপরাধী হয়েছে সেভাবে কেউ কাউকে যেন কখনো ট্রিট না করে। এবং শেষ পর্যন্ত আমরা বলতে পারি যে এই যে মানুষটি অপরাধ স্বীকার করছেন তার জীবনের ভয়াবহতা আপনি জেনে, তার পরিণতি জেনে আপনি যদি সচেতন না হন তাহলে আমাদের আর কিছুই বলার থাকে না। আমরা শুধু এটাই প্রমাণ করার চেষ্টা করেছি, অপরাধী যেই হোক না কেন, সে যদি আইনের ফাঁকফোকরে বেরিয়ে যায়, সে যদি রাষ্ট্রের সাজা হতে বেরিয়ে যায়, নিজের যে বিবেক বোধ আছে সেই বিবেক বোধের কাছেও সে চরমতম অপরাধী হিসেবে সারাটা জীবন ভুক্তভোগী হতে থাকে, সেই জায়গাটি থেকে আপনি সচেতন হন। আমরা আবার ফিরতে চাই পাখির কাছে। পাখি, আপনি যেটা বলছিলেন যে গার্মেন্টসে একজন কর্মকর্তার প্রস্তাবে আপনি রাজি হয়ে গেলেন, তারপর
তো রাজি বলছি, উনি একটা ওনার একটা হোটেল আছে না যেখানে মানুষ থাকে, ওখানে নিয়ে গেল, ওখানে একটা রুম ভাড়া নিল। রুম ভাড়া নেওয়ার পরে আমরা এক ঘন্টা ছিলাম, বেশি সময় ছিলাম না, মাত্র একবার ওনার সাথে। আমার খুব কষ্ট হয়েছে আর ঘৃণাও লাগছে, অন্য একটা পুরুষ জীবনে তো এরকম কিছু করে নিয়ে মানুষ ভালোবাসে না একটা মানুষের সাথে কিছু করে। তো উনি আমাকে সেদিন ৩০০০ টাকা দিল, বলছিল ৫০০০ টাকা দেবে কিন্তু দেয়নি, ৩০০০ টাকা দিয়েছে। তারপর এভাবেই ওনার সাথে, বা উনি বলতো যে আমার এক ফ্রেন্ড যাবে, তুমি যাবে? মানে আমার তো এখন টাকা প্রয়োজন, ঘর ভাড়া দিতে হচ্ছে, এদিকে আমার ভাইটাও কাজ করতো না তখন, ছোট ভাইটা, তো আমার ঘর ভাড়া দিতে হচ্ছে, বাবা মাকে খাওয়াতে হচ্ছে। আমার নিজে
কোনো, আপনার স্বামীর সাথে আপনার ডিভোর্স হয়নি?
না হয়নি।
আপনি চাইলে আপনার স্বামীর ঘরে ফিরে যেতে পারতেন বা একটা সমঝোতায় আসতে পারতেন, আপনি সেটা না করে আপনি এই ধরনের একটা অন্যায় কাজে লিপ্ত হলেন,
লিপ্ত হলাম।
প্রিয় শ্রোতা, আমরা বারবার এখানে বলে থাকি যে যিনি এখানে স্বীকার করতে আসেন তিনি কিন্তু স্বীকার করেন নিজের জীবনের অপরাধগুলো, সেটা যত ঘৃণিত অপরাধী হোক না কেন, যত ভয়াবহ অপরাধী হোক না কেন। আজকে এখানে পাখি তার জীবনের ঘৃণ্য অপরাধগুলো এখানে স্বীকার করতে এসেছে, আমরা সেই অপরাধগুলোই আপনাদের সামনে প্রকাশ করছি। তার রাগ কিংবা তার জেদ তাকে কতটা একেবারে নরকের দিকে নিয়ে গেছে সেটাই এখন ধীরে ধীরে ফ্ল্যাশ পাবে। আমরা ব্যাকগ্রাউন্ডে ছিলাম, এতক্ষণ আমরা অপরাধের দিকে চলে এসেছি, যে স্বামী রয়েছে, একটা মনোমালিন্য হয়েছে, একটা মনোমালিন্যের কারণে জীবনের প্রথম যে মানুষটি, ভালোবাসার মানুষটি, তাকে সে ছেড়ে দিয়ে একজন মানুষের হাত ধরলো, সেখানেও মনোমালিন্য হয়েছে, এবং সেই মনোমালিন্য হোক বা যেটাই হোক না কেন, যেটা রকম সকম যত বড়ই হোক না কেন, সেই জায়গাটার একটা সুরহা না করে সে আরেকটা অন্ধকার জগতের দিকে পা বাড়িয়েছে। আমরা একের পর এক ভুল দেখছি এবং ভুলের জায়গা থেকে অপরাধটা কতটা বড় হয় সেটাই এখন দেখার বিষয়। এই পর্যায়ে আমরা একটা SMS পোল কল করছি। আপনারা যদি মনে করেন পাখি যা বলছে সেটা সত্য, তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। যদি মনে করেন যা বলছে সেটা মিথ্যা, তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। SMS করার নিয়মটি হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে, যেখানটাতে আপনি ছিলেন, আপনাকে 3000 টাকা দিল। তারপর
3000 টাকা দিল, তখন আমি বললাম যে 3000 টাকা কি, আমি তো আপনাকে বলছিলাম আমার 5000 টাকা দরকার, তো বলছে দেখো আমার কাছে এটা সেটাই নাও, পরে আবার দেবো। তো পরে আবার দেবো, তো এভাবেই চলো। তার 2-3 দিন পর উনি আমাকে প্রপোজ করলো, আমার একটা ফ্রেন্ড তোমার সাথে যাবে, তোমাকে পছন্দ করছে, তুমি ওনার সাথে যাবা। তো আমি ওনার মাধ্যমেই মানে কিছু লোকের সাথে মেলামেশা করলাম, বা 2000-4000-5000 করে টাকা দিত আমাকে। তো দিত, লাস্ট একজনের সাথে হলো যে সে আমাকে একটা বাসায় নিয়ে গেল, সে বাসাটা ছিল রামপুরা, বাসায় নিয়ে গেল, ওখানে ছিলাম আমরা প্রায় 2-3 ঘন্টা। ওই বাসার যে মহিলা যে বাসাটা চালাইতো, উনি আউটসাইড মেয়ে এনে কাজ করাইতো বাসায়। তো আমাকে বলছে যে তুমি কি ওনাদের সাথেই যাও নাকি এমনি অন্য কোথাও যাও? তো আমি বলছি দেখেন আমি তো অন্য কোথাও চিনি না আর অন্য কোথাও যাইও না, ওই ওনাদের সাথে টুকিটাকি মাসিক দেখবার আসি। তো বলছে যে যদি আমাদের এখানে আসতে চাও তাহলে আসতে পারো, তুমি তো দেখতে খারাপ না, তুমি আমাদের এখানে কাজ করলে করতে পারবে। তো আমি বলছি এখানে কেমন টাকা দেয়? তো বলছে যে একবার 1000 টাকা দেবে। তো আমি বলছি 1000 টাকা? তো আমার তো বাসা অনেক দূর, আমি তো এসে থাকতে পারবো না। তো বলছে সমস্যা নেই, তুমি সকালে আসবা বিকালে চলে যাবো, তো আমাদের 2-4-5টা যাওয়াই হবে। তো তখন আমি এদের ছেড়ে দিলাম, আমার অফিসে যারা ছিল ওদের ছেড়ে দিলাম।
আপনি প্রথমে গার্মেন্টস এ কাজ করতেন, সেই গার্মেন্টস এর লোকজনের সাথেই আপনি এই কাজগুলো করতেন?
হ্যাঁ। ওকে, তারপর আমার গার্মেন্টস এর পাশের যে মালিকগুলো ওদের ছেড়ে দিলাম আমি।
গার্মেন্টস এর পাশের মালিকগুলোর সাথে আপনি ধরনের সম্পর্কে জড়াতেন?
হ্যাঁ, আর কোন স্টেপদের সাথে জড়াতাম না।
মানে তারা কি গার্মেন্টস এর মালিক ছিল?
হ্যাঁ, যাদের সাথে আমি রিলেশন করছি সবাই, প্রতিটা লোকেরই কারখানা আছে বা আদারস অন্য ফ্যাক্টরি আছে, কিন্তু কেউ স্টাফ না।
ওকে ওকে,
তারপর ওনাদের আমি ছেড়ে দিলাম, যে না ভাই আমি এগুলো এখন আর করবো না। মানে আমি ভাবলাম যদি একটা বাসায় যাই শুধু ওনরাই জানবে, আর আদারস ওই লোকটা একটা লোকরে বলতেছে, সে আর একটা লোকরে বলতেছে।
এই যে কাজগুলো আপনি করলেন বা করছেন, এগুলো কি আপনার ফ্যামিলি জানতো?
না।
আপনার মা জানতো?
আদৌ জানে না।
এখনো জানে না?
না।
তারপর কি করলেন?
তারপর ওই আন্টি আমাকে অফার করলো, তো আমি তার প্রস্তাবে রাজি হলাম যে আমি সকালে আসবো বিকেলে চলে যাব। এভাবে বললো তুমি 7-3 দিন আসবো আমার এখানে। তো ওইভাবে আসতাম, তো আমি টাইম মতো বেরিয়ে যেতাম, কারণ বের হয়ে হয়তো বান্ধবী বাসায় যেতাম, নাহলে কোথাও গিয়ে বসে থাকতাম, আবার রাত্রে টাইম মতো বাসায় যেতাম। বাসায় আমি বুঝতে দিতাম না যে আমি কাজ করি না এখন গার্মেন্টসে, তখন আমি গার্মেন্টসের কাজ ছেড়ে দিই। তো আন্টি বাসায় ফার্স্ট
মানে গার্মেন্টসের কাজ ছেড়ে দিয়ে আপনি শুধু এগুলো করছেন?
ওই 7-3 দিন ওই একটা বাসায় যাচ্ছি, ওই একটা বাসায় গেলে দেখা যায় 5 জনের সাথে হলে 5000 টাকা, তারপর এর মধ্যে আমার আরো 1-1.5 হাজার টাকা এমনি বসে হিসেবে পাই। তো 3 বারে গেলে আমার সপ্তাহে 10-15 হাজার টাকা ইনকাম হচ্ছে। তো আমি আর ওই মানে ওই লোকগুলো ছেড়ে দিচ্ছি, গার্মেন্টসটাও ছেড়ে দিচ্ছি।
ওকে,
গার্মেন্টসের থেকে তো আমার 7-3 দিন বের হতে দেবে না। তো এটা ছেড়ে দিয়ে আমি ওই বাড়তি টাইমটা কোথাও বসে থাকতাম, বা পার্কে এসে বসে রয়েছি, বা কোনো বান্ধবীর বাসায় গিয়েছি, এভাবেই কাটাইতাম। ওইখানে 1 মাস যাবো, এভাবে চলে 1 মাস। ওই ফার্স্ট একটা চেয়ারম্যান আসে, উনি নাকি ওই ইয়াবান আসলে ওনার কাজ করে না, চলে যাবে। তো আমাকে আন্টি বললো কি এখানে যদি তুমি ঢুকছো তোমাকে অনেক কিছুর সামনে মোকাবেলা করতে হবে, তোমাকে খেতেই হবে, তুমি ওনার সাথে না খাও কিন্তু এখানে কাজ করলে খেতেই হবে। তো আমি বলছি ঠিক আছে দেখি, আমার এখন জীবনের কোন ই নাই, রিস্ক নেই, আমি সব রিস্ক নিতে পারি।
আমার সময়টাতে আপনার আলামিন আপনার সঙ্গে যোগাযোগ করছে না?
না, ও আমার সাথে যোগাযোগ করছে না,
আপনিও যোগাযোগ করেন
না।
আপনার কাছে কখনো মনে হয় যে এইরকম একটা ঘৃণ্য জায়গাতে আমি ঢুকে যাচ্ছি, তার চেয়ে বরং আমার স্বামীর সংসারটাই ভালো, আমি যত অত্যাচারী হোক আমি ওই ওই জায়গাটাতে ফিরে যাবো?
আমার কাছে মনে হলো, তখন আমার কাছে কিছু করার নেই। আমি ভাবছি যে যদি আমি এখন আমার স্বামীর এখানে যে মারগু তাকে থাকি, আমার বাবা মার কি হবে? আমার বাবা মা যে তার যে একটা ওষুধ খরচা, তার একটা খান, আমার জন্য তো তারা ছেলেদের ভিন্ন করে দিল, তাই না?
আপনার ভাইদেরকে ভিন্ন করে দিয়েছে, কিন্তু আপনার কি মনে হয় যে আপনি যখন এই সংসার থেকে আপনার স্বামীর সংসারে ফিরে যেতেন, আপনার বাবা মা যদি নিদারুণ অবস্থার মধ্যে থাকত, তারা যদি এক বেলা না খেয়ে বসে থাকতো, আপনার ভাই দুটো তাদেরকে ফেলে দিত?
ফেলে দিত।
আপনি এটা মনে করেছেন?
আমি মনে করি, এটা শিওর। এখন ওরা ভিন্ন হওয়ার পর কেউ বলতে পারবে না যে 1000 টাকা দিচ্ছি দাও।
ওকে, আপনি আপনার জায়গা থেকে এটা ফিল করছেন, কিন্তু বাস্তবতা কি হতো সেটা আমরা জানি না। কিন্তু এই নির্মম বাস্তবতা আপনাকে যে জায়গাটা ফেলে দিয়েছে সেটা আমাদের জায়গা থেকে মানা খুবই কঠিন। ওকে, তারপর
তো আমি ফার্স্টে যাওয়ার পরে ওই লোকটাকে, মানে চেয়ারম্যান যাকে বলা হয় তাকে ফোন দিল যে নতুন একটা মেয়ে আসছে, আপনি আসেন। তো উনি ঘন্টাখানিক পরে চলে আসলো। পর উনি বলতেছে কি তুমি কি করো, মানে আমার ডিটেল জানলো। জানার পর উনি একটা রুমে নিয়ে ঢুকলো। আমারে বয়সটা হবে 30-35 বছর হবে, এরকম বয়সের একটা লোক। তো আমি তেমন ভাবে কথা বলি না। তো ওইখানে একটা মেয়ে আমার খুব পরিচিত, এক ঘন্টার মধ্যে খুব ফ্রেন্ডশিপের মতো হয়ে গেল। তো ওই মেয়েটা আমাকে বললো যে উনি ইয়াবা না খেলে না। তো আমি ইয়াবা কি ফ্লেভারটা চিনতাম, কিন্তু ওটা যে কি সেটা চিনতাম না। তো বলছে যে তুমি ওনার সাথে ঢুকলেই দেখতে পাবা। তো আমি বলছি ঠিক আছে দেখি আগে। তো বলছে সিগারেট খায়, মানে সবই খেতে হবে, সবই খেতে হবে, সবই বলতে। তো সবকিছু আমি চিনতাম না। তো ঢুকছি, রুমে ঢোকার পর উনি একটা কাগজ বের করছে। উনি বলতেছে তুমি কি স্মোকিং করো? আমি বলছি স্মোকিং কি? বলছি স্মোকিং কি চিনো না? আমি বলছি না। স্মোকিং মানে তো সিগারেট খাওয়া না? বলছে হ্যাঁ। আমি বলছি না আমি খাই না। তো বলছে আমি এটা না খেলে কোনো মেয়ের সাথে রিলেশন করি না। তো আমি বলছি যে ঠিক আছে খাইনি আমি, তবে খাবো, সমস্যা নেই। তো উনি বলল ঠিক আছে তাহলে আমি তোমাকে খাওয়া শিখাই দেবো। তো উনি ওই ইয়াবাটা বার করলো, দেখলাম ফার্স্ট যে এটাকে বলে ইয়াবা। বলছে হ্যাঁ। তো উনি বলতে সেগুলি পিস কত জানো? আমি কি কত এগুলি পিস? 1000 টাকা করে। কিন্তু এত টাকা করে 8 পিস আনছে, আমি তাহলে তো এখানে 8000 টাকা জিনিস শুধু শুধু এটা, মানে উনি ধরাইছে। আমি বলছি শুধু শুধু এটা আগুনে উড়ে যাবে, কি হবে খাইলেই বুঝতে পারবে এটা কি হয়। তো 8টার মধ্যে উনি আমাকে 5টা খাওয়াইলো আর উনি 3টা খাইলো। 5টা খাওয়ার পর আমি তো পুরা নেশাগ্রস্ত হয়ে গেছি, চোখে চোখে উল্টা পাল্টা দেখতেছি আর উল্টা পাল্টা কথা বলতেছি, আর মানে আমি অনেক কথা বলতেছি। তো উনি আমার সাথে উনি আমাকে 1000 টাকা দিল বকশিস। তারপর ওদিন আর আমি বাসায় ফিরতে পারিনি। বাসায় ফিরবো কি করে? ওই অবস্থা যদি বাসায় ফিরি তার আব্বা আমাকে কি বলবো? তা আব্বা ফোন দিল যে তুই কই? পরে ওই মেয়েটা যার সাথে খুব ক্লোজ হয়ে গেছে সকালে, ওরে ধরে দিয়েছে। আমি বলছি আমি আমার এক বান্ধবীর বাসায় আসছি, ওর তো মা বাসায় নেই, আমি আজকে ওর সাথেই থাকবো, কালকে সকালে আসবো। কালকে সকালে না আসলে বিকালে চলে আসবি। তো দুদিন ছিলাম ওই বাসায়। ওর বাসায় যে আসে সেই আবার নিয়ে আসে। খাওয়ার পর মানে দুদিন তো কোনো ঘুম নেই, এটা খেলে কোনো ঘুম থাকে না, একদম চেয়ে থাকে। তা আমি তো জানি না যে এটা খেলেই চেয়ে থাকে। তো আমি রাত্রে ওই মেয়েটাকে আর ঘুমাইতে দিই না। বোন ওঠো, আমার খারাপ লাগতেছে, আমার ঘুম আসতেছে না, ওঠো তুমি। তো আমার সাথে উঠে উঠে ও গল্প করতেছে, আমিও গল্প করতেছি। এভাবে দিন কাটলো, পরের দিন চলে আসছি বাসায়। আর 9500-10000 টাকা নিয়ে বাসায় চলে আসছি। আসার পরে তখন আমি টাকা ঘরে দেইনি। তো দেখি মার ওষুধ নেই, আব্বার ওষুধ নেই, ওষুধ আনলাম দোকানে, বাকি টাকা দিলাম অল্প কিছু, মানে পাইতো যা তা দিনই 1000 টাকা না 1500 টাকা জানি বাকি টাকা দিলাম আর রইলাম, মানে আমার কাছে টাকাই নেই, এভাবে রইলাম। তো আমি যাতে আমি বলতেছি আব্বা 100টা টাকা দাও, আমার কাছে টাকা নেই, তো আমার লাগবে। তো আব্বা 100 টাকা দাও, আমার কাছে তো আরো টাকা আছে কিন্তু আমি দেইনি ঘরে। এভাবে মাসখানিক চলে। চলার পর যে ব্যক্তির সাথে আমার পরিচয় হয়, একটা মেয়ে আর কি ওর কাস্টমার ছিল, তো ওই ব্যক্তিরে উনি নিয়ে আসে মাসখানে, মানে এক মাসের মধ্যে 4-5 বার ওই বাসায় গেছি আমি। তো ওই ব্যক্তি নিয়ে এসে আমার বলে তুমি যদি আজকে একটু থাকতো আমারও ভালো হতো, তোমারও ভালো হতো। তো আমার কি ভালো হতো? তুমি নাইটটা থাকো, তোমার আমি নাইট হিসেবে ডাবল দেবো। ডাবল কত দিবেন? বলছে এমনি তো নর্মালি একটা মেয়েকে 1500 টাকা 2000 টাকা দিই, তুমি যদি নাইট থাকো আর আমার যে গেস্টটা সে খুব বড় লোক, তাহলে তোমাকে হয়তো 1000-1500 টাকা আমি নিয়ে দিতে পারবো। আমি বললাম ঠিক আছে দেখি বাসায় আগে ম্যানেজ করতে পারি কিনা। তো বাসায় ম্যানেজ করবো, ওরে দিয়ে কথা বলালাম, ওই যে আমার সেই বন্ধুটাকে দিয়ে, বান্ধবীটাকে দিয়ে কথা বলালাম। তো ও খুব সুন্দর, ও খুব ভালো মেয়ে, খুব ব্যবহারটা খুব ভালো, ও আমার বাসায় গেছে। তারপর বললো আঙ্কেল ও আমার কাছে থাকুক, আপনাদের কি কোনো সমস্যা হবে? আমার বাসায় কেউ নেই, মা অসুস্থ। তো বলছে আচ্ছা মা থাকুক, তুমি কালকে ওর সাথে আইসো। তো ওই দিন রাখছিলাম, তো ওই লোকের সাথে ওই দিন রাত্রে আমার কথা হয়। আমরা ওই লোক তো ইয়াবা খেত, ওই মেয়েটাও খেত, ওই মেয়েটাই ওই লোকটাকে ইয়াবা খাওয়া শিখিয়েছে। তবে ওই লোকটার পরে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলো, আমার ব্যাপারে জানলো। জানার পর বললো যে দেখো আমরা অনেক টাকা অপচার করি কিন্তু কাজের জায়গা অপচার করতে পারি না, কারণ এভাবে কেউ আমাদের সাথে মিশেও না বা আমরা কারোর সাথে মিশি না। কথাই আছে যে মধ্যবর্তী ফ্যামিলি লজ্জার কারো কাছে যেতেও পারে না, নাকিও থাকতে পারে না, এই অবস্থা হচ্ছে আমাদের। তো বলছে আমরা অপচয় করি, কিন্তু যদি একটা ভালো কাজে দিতে পারি তাহলে হয়তো বা আমাদের কিছুটা সোয়াব হবে। তো আমাকে জিজ্ঞেস করলো যে তোমার মাসে ঠিক কত টাকা লাগে। তো কত টাকা লাগে বলতে আমি বলছি তখন, এখন আর কি আমার বাবার চিকিৎসার জন্য খুব কম টাকা লাগে, কিন্তু তখন খুব লাগতো, মাসে দুজনেই মিলে 7-8 হাজার টাকা শুধু ওষুধই লাগতো। তারপর আমি বললাম যে এরকম ওষুধ লাগে মাসে 7-8 হাজার টাকা, আবার আমার খাওয়ার খরচা, আমার এমনি বেশি মিলে 25,000 টাকার মতো লাগে। তো বলার পর উনি বলছে ঠিক আছে টাকাটা যদি আমি দেই তাহলে তুমি এদিকে আর আসবা না। আমি বলছি আপনাকে টাকাটা দিবেন কেন? বলছে তুমি তো এদিকে আসো তোমার প্রয়োজনে, আমিও এদিকে আসি আমার প্রয়োজনে, আমি 10টা মেয়ের সাথে থাকি, তুমিও 10টা ছেলের সাথে থাকো, আমিও 10টা মেয়ের সাথে থাকলাম না, তুমিও 10টা ছেলের সাথে থাকলা না, তুমি শুধু আমার সাথে থাকবা, উনি আমাকে বললো। তো আমি ভাবলাম যে ঠিকই তো বলছে, আমি তো 10টা ছেলের সাথে থাকার চেয়ে একজনের সাথে যদি থাকি ওনারও মান থাকলো আমারও মান থাকলো। তারপর আমি ওনার প্রস্তাবে রাজি হই। কিন্তু ওই মেয়েটা তারপরের দিন কি করলো, আমাকে বাসায় পাঠিয়ে দিল, ওই লোকটা ছিল ওই দিনও আমার কাছে থাকবে। তো আমি উনি বলছে যে তুমি আজকে দিনে থাকো, তুমি তো বাসে যাবার রাত্রে, তো আমি তোমার সাথে যাবো, ওদের বাসা আমাদের বাসার পাশাপাশি, মানে পাশাপাশি এলাকা। তো বলছে ঠিক আছে, আমি বলছি তো ঠিক আছে একসাথে এখান থেকে গেলে ওখান থেকে আলাদা হয়ে যাবো, আমার বাসা আমি চলে যাবো আপনার বাসা চলে যাবো। ওই মেয়েটা বললো কি না তোমার সাথে থাকবে না, তুমি চলে যাও আমি অন্য মেয়ে দেবো। কারণ উনি বুঝতে পারছে যদি আমার সাথে ওনার ফ্রেন্ডশিপ হয়ে যায় তাহলে উনি আর ওনার সাথে চান্স পাচ্ছে না। তারপর আমি তো চলে আসলাম, বিশ্বাস করছি যে হইতেই পারে, রাত্রে ঘরে ঢুকে এক কথা বলে বাইরে আর এক কথা বলে। তো উনি আমার ফোন নাম্বারটা দিছে আমার, যে তুমি ফোন দিও আমারে। তো ওই দিন রাত্রেই ফোন নাম্বার দিয়েছে। তারপর দিন আমি চলে আসছি, উনি যায় দেখে অন্য মেয়ে, উনি অফিসে আসছিল মতিঝিল, মতিঝিল থেকে যেয়ে দেখে অন্য মেয়ে। তারপর উনি ওই মেয়েটাকে রাগারাগি করছে যে তুমি ওকে পাঠাইছো কেন, কারণ ওরে আমি পাঠাইনি, ও চলে গেছে, ওরে আমি অনেক থাকতে বলছি। তা আমি আবার কি করছি, আসার 2-3 দিন পর ওনাকে ফোন দিচ্ছি, ফোন দিছি যে উনি যখন বলল আমি অন্য জায়গায় কাজে, মানে ওইখানে যাওয়ার আগে আমি ওনার সাথে একটু যোগাযোগ করি যে উনি কথাটা আমার সত্যি বলছে কিনা। তখন উনি আমাকে রাগারাগি করলো, তুমি আমার না বলে চলে আসলা কেন হ্যান তুম। আমি বলছি আমি তো না বলে চলে আসিনি, আমাকে এভাবে বলছে যে আপনি নাকি বলছেন আমাকে চলে যেতে। তো বলছে যে ঠিক আছে তোমাকে আমার ঘরে পিয়া অন্য মেয়ে দিছে, তারপর আমিও পিয়ার সাথে রাগারাগি করছি। তো ওইবারকে পিয়াই আমাকে টাকা দিছে, ওনার সাথে আর আমার দেখা হয়নি। তারপর এক সপ্তাহ পর ওনাকে আমি বলছি কি তখন আমি চাই না ইন্টারটা লফ বাসায়। তো ওনাকে বলতেছে ভাই আমার হাতে তো কোনো টাকা নাই, একটা টাকাও নেই, যেহেতু যাই না ঘর ভাড়া দেওয়া লাগবে। তো বলতেছে ঠিক আছে তোমার ঘর ভাড়া আমি দিয়ে দেবো, আর তোমার হাত খরচা তুমি বিকাশে যাও, আমি তোমার বিকাশে পাঠিয়ে দিচ্ছি। তো আমি বিকাশে গেছি, পর উনি আমাকে বললো কয় টাকা লাগবে, আমি বলছি 1,000 খানিক দিলেই হবে হাত খরচ হিসেবে, মানে আপাতত। তো উনি আমাকে 3,000 টাকা পাঠাইলো বিকাশে, আর বললো ঘর ভাড়া তো দিবা 1 তারিখে, মানে আমি ঘর পাল্টাবো, তো বলছে 1 তারিখের আগে আর বাকি টাকা দেবো। তারপর এর মধ্যে আমি আব্বাকে বললাম যে আমি এক সপ্তাহের জন্য ওই মেয়েটা রূপা রূপাদের গ্রামের বাড়ি যাবো, এটা বললাম। ও লোকটা আমাকে বলছিল কক্সবাজার যাবে,
মানে আপনাকে নিয়ে এক সপ্তাহ কক্সবাজারে যাবে।
হ্যাঁ, এক সপ্তাহ কক্সবাজার যাবে, উনি যাবে, ওনার বন্ধু যাবে, আমি যাবো, ওনার বন্ধুর জন্য অন্য একটা মেয়ে যাবে। ওনার বন্ধুটা বয়স্ক, মানে বউ এই থাকতো সুইজারল্যান্ড থাকতো, সুইজারল্যান্ড থেকে আর আসে নাই বউ, উনি বাংলাদেশে চলে আসে, ওনার বউ আর আসে না, ওনার বউর সাথে এখন কোনো যোগাযোগই নেই, উনি অন্য একটা মেয়ে নিয়ে যাবে। তারপর আমরা কক্সবাজার যাই, তারপর ওইখানে এক সপ্তাহের মধ্যে 150 পিসের মতো ইয়াবা খাওয়া হয়। তার মধ্যে আমি একা না,
হ্যাঁ
5 দিন ছিলাম, তো 5 দিনে 150 পিসের উপরে খাওয়া হয়। এর মধ্যে আমি মানে পুরো খাচ্ছি, নিয়মিত খাচ্ছি ইয়াবা, ও দিচ্ছে না আমি খাচ্ছি।
আপনি জানেন না এটা খেলে কি হয়?
হ্যাঁ এটা খেলে, তারপর তো জানছি, তারপর তো নিজের শরীরে বুঝতেই পারতেছি এটা খেলে প্রচন্ড যায়, তারপর শরীরে মানে যতক্ষণ খাচ্ছি ততক্ষণ খাওয়ার পরও ঘন্টা চারেক পরে খারাপ লাগা শুরু হয়, যখন নেশাটা কাটা শুরু হয় তখন শরীরটা দুর্বল মনে হয়। তারপর এক সপ্তাহ আমাদের 4 জনের ওখানে ইয়াবা, তারপর ড্রিঙ্কস, মদ এসব খরচা হয় 1,20,000 টাকা, শুধু রুম ভাড়া ছাড়ে। 1,20,000 টাকা খরচা করে 5 দিনের দিন রুম ভাড়া ছাড়া দিয়ে চলে আসে ঢাকা, ঢাকা চলে আসি আস্তে আস্তে ভোর 4টা বাজে। ওই মেয়ে বাড়ি কুমিল্লা, মেয়ে কুমিল্লা চলে যায়, আর আমরা 3 জনই ঢাকা রওনা দিই। তো 4টা বাজে আসি, তখন বাসায় কিভাবে ঢুকবো এত রাত্রে, বলবে বান্ধবী বাসা থেকে কেন এত রাত্রে আসা যায়। তখন সারা রাত বাসস্থানে বসে ছিলাম আমরা 3টা লোক। বাসায় যাওয়ার পর আমি, উনি তখন আমাকে কোনো টাকা তোকে দেয়নি, এক সপ্তাহে চলে আসছি আমার 1 টাকাও দেয়নি, উনি বলছে ঢাকায় যেয়ে টাকা দেবো। তো আমি বিশ্বাস করছি যে আমাকে দিবে যখন বলছে দিবে। তিনি ঢাকা আসার পর ওই যেদিন আসছো ওদিন আর আমার সাথে কোনো যোগাযোগ করে নেই, তার পরের দিন সারাদিন কোনো যোগাযোগ করে না, আমিও করিনি, উনি সবাই ঘুমাচ্ছি। উনি ওই দিন পুরা দিন ঘুমায়া, সারাদ ঘুমায়া পরের দিন সকাল 12টা বাজে অফিসে গেছে, অফিসে যেয়ে উনি সন্ধ্যা টাইম আমার ফোন, যখন উনি বাসায় ফিরতেছে প্রদেশে তো প্রথমবার ফোন আমি ধরিনি, পরের বার আমি ব্যাক করছি।
এই ভদ্রলোকটা আসলে কি করেন, পেশায় কি তিনি?
পেশা হলো জায়গা কিনে তারপর নিজে কিনে নিজেই বিক্রি করে, জায়গা রেজিস্ট্রি করে আর এটা। উনি নিজের চালান দিয়ে জায়গা কিনে,
নিজে জায়গা কিনে নিজে বিক্রি করে,
নিজে বিক্রি করে, নিজে বিক্রি করে, বা আপনি লোক নিয়ে আসলেন আমি বিক্রি করলাম।
আর কি কাজ করেন?
এটাই করে। আর উনি মিডিয়াতে আছে, উনি একটা চ্যানেলে আছে। চ্যানেলটার নাম বলবো না।
ওকে, চ্যানেলটার নাম বলবেন না। আপনি তো মানে মিডিয়াতে কাজ করেন?
হ্যাঁ, মিডিয়াতে কাজ করেন।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে এবং একই সাথে এসএমএস পোলের রেজাল্ট জানার সময় হয়েছে। চলুন দেখা যাক এসএমএস পোল কি বলছে। কম্পিউটারের কাছ থেকে আমরা জানছি যে স্টোরি আসলে আমরা কন্টিনিউ করতে পারবো কিনা। এসএমএস পোলের রেজাল্ট, কম্পিউটার বলছে 82% ইয়েস, আবারও বলছি 82% ইয়েস, 10% হচ্ছে নো, এবং বুঝতেই পারছেন বাকি যারা রয়েছেন তারা সবাই নো কমেন্টস। ওকে প্রিয় শ্রোতা, ঠিক রাত একটায় আমরা ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। তবে তার আগে বলছি, আপনারা নিশ্চয়ই জানেন বৃহস্পতিবার রাত 11:20 প্রচারিত হচ্ছে আমার নতুন অনুষ্ঠান ডর। বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আমরা পুরো সপ্তাহব্যাপী ধারণ করছি ভৌতিক ঘটনাগুলির বিভিন্ন এভিডেন্স নিয়ে একটি অনুষ্ঠান ডর, এবং ডর প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। পুরো একটি টিম কাজ করছে ওখানে, রেহান এবং সুমনের সঞ্চালনায় অন দ্য স্পট, এবং আপনারা অবশ্যই অনুষ্ঠানটির সাথে থাকবেন। যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটিতে মানে আমাদের যাহা বলিব সত্য বলিবতে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আর আজকের এই অতিথির ছবি আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওখানে এসে ওকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছি ঠিক রাত একটায়। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা। খুবই দুর্ধর্ষ এবং অপ্রিয় সত্যের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ বাস্তবতার মুখোমুখি হলে কি পরিমাণ নিজেকে বিকিয়ে দিতে পারে, কি অসহনীয় সত্যের মুখোমুখি আমাদেরকে হতে হয়। এই সমাজ ব্যবস্থা প্রয়োজন এবং সবকিছু মিলিয়ে আমরা অপরাধের আরো গভীরতম জায়গাতে ধীরে ধীরে প্রবেশ করব। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আজকে পাখি এখানে রয়েছে তার জীবনের চরম অপ্রিয় সত্য নিয়ে। পাখির কাছেই ফিরতে চাই, তবে আপনাকে বলছি, আপনি যদি যাহা বলিব সত্য বলিবতে এসে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো সমাজে আর একজন অপরাধীর জন্ম না হোক, আপনি আমাদের এখানে আসতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোনের যে নির্দেশনাগুলো দেয়া আছে সেটা খুব ভালো করে শুনে সেই কথা মতো আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। হ্যাঁ, বাকি আপনি বলছিলেন যে মিডিয়াতে কাজ করে এমন একজনের কথা, এবং তার সাথে এক ধরনের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল আপনার। তারপর
ওনার সাথে এইভাবেই চলছে। তারপর আমি বাসা চেঞ্জ করি, বাসা চেঞ্জ করে একটা ফ্ল্যাট বাসা যাই, যেখানে যেন আমার ফ্রেন্ডটা আসতে পারে, আমার সাথে কথা বলতে পারে, অন্য কিছু না হোক জাস্ট কথা বলতে পারে। তো এর মধ্যে উনি আমার বাসায় আসতে, আমি সবার সাথে পরিচয় করেছি, আমার মা বাবা। তো আমার বাসায় আসে, 1-2 ঘন্টা থাকে, আমরা বাসায় মাঝে মাঝে খাই, আমার মাঝে মাঝেই খাই, বা ও দিয়ে গেলে আমি বাসায় রাত্রে আমার রুমে একা গেট লাগাই খাই, মানে আমি রুমে তো একা ঘুমাই, গেট লাগাই খাই, তাছাড়া অন্য রুমে তো মা বাবা ঘুমায়। আর এমনি আমরা তখন হলে বাড়া যাই, যেমন ওইবার গেলাম, তার 6 মাস পর আবার আমরা কক্সবাজার গেছি। তারপরে এভাবে মানে ওর বন্ধুর বাসায় যাই বা ওর বাসা আমি গেছি, ওর বাসা ওর ফ্যামিলি যখন থাকে না ঈদের মধ্যে তখন ওর বাসায় দুদিন ছিলাম আমি। তারপর এভাবে মানে ওর বন্ধুর বাসায় যে বন্ধুটার সাথে গেছিলাম ওই বন্ধুর ওয়াইফও থাকে না, ওই ওর বন্ধু তো বিশাল বড় ফ্ল্যাট, ওদের বাড়ি আছে নদীর ওপর, তো ওই ওই বাড়িতেও যাই আমরা আর কি। এভাবেই চলছে আর এইভাবেই কিন্তু টাকা পয়সা নিয়মিত উনি আমাকে দিচ্ছে। কিন্তু একটা পর্যায়ে কি হয়েছে জানেন, এখন মানে আমার মনে হয় যেটা যিনি এখন যদি টাকাও না দেয় তাও মনে হয় যে ওনার সাথে আমি সম্পর্ক নষ্ট করতে পারবো না। মানে ওনাকে আমি ভালোই বাসা করেছি এক কথা বলতে পারেন, কারণ টাকার বিনিময়ে হয়তো শুরুতে ভালোবাসছিলাম কিন্তু এখন সত্যি সত্যি আমি ওনাকে ভালোবাসা করেছি। কিন্তু উনি আমাকে বলছে বিয়ের কথা, আমি বলছি আমি জীবনে তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ সংসার ভাঙার কষ্টটা আমি বুঝি, আমি চাই না যে তোমার ওয়াইফও বুঝুক সংসার ভাঙা কি, কারণ আমি যদি তোমার সংসারে যাই অশান্তি শুরু হয়ে যাবে, কারণ কেউই চায় না যে আমার স্বামী অন্য একটা মেয়ে নিয়ে আসুক, তাই না? আমি চাই না তোমার ছেলে মেয়ে তোমাকে ঘৃণা করুক বা আমি চাই না তোমার বউ তোমাকে ভুল বুঝুক। তুমি আমার সাথে রিলেশন আছে এমনি থাক, এমনি যতদিন কপাল আছে ততদিন হবে, তারপর তোমার আসতে তুমি আমার আসতে আমি, এভাবেই আছি।
এখন আপনার এইভাবেই চলছে, আপনি এই অপ্রিয় সত্যগুলো আপনি যা বলিব সত্য বলিব তো কেন বললেন?
বললাম আমার নিজের থেকে মনে হলো যে এই যে নেশাটা আমি করতাম বা এখন বন্ধ আছে, যে এই যে নেশাটা বন্ধ রাখছি বা হয়তো বা আবার চালু হতে পারে, তো এই নেশাটা করলে তো নিজের অনেক ক্ষতি, আমি তো জানি যে আমার অনেক ক্ষতি বা এই যে অন্য লোকেদের সাথে আমি মিশছি। আমি সব বোনের ভাইদের বলতে চাই যে ভাইরা যদি বোনেদের একটু হেল্প করে তাহলে হয়তো কোনো বোনেদেরই এর দিকে পা বাড়াতে হয় না। যদি আমার ভাইরা তখন আমাকে হেল্প করতো, আমাকে তাদের বড় ঝগড়া করুক যাই করুক, তারা যদি আমাকে হেল্প করতো, তারা দুই ভাই যদি আমাকে মাসে 5,000 করে টাকা দিত, আমি মাসে 6,000 টাকা ইনকাম করতেছি, আমি কোনো রকম ভাবে হলো বাঁচতে পারতাম, কিন্তু তারা কোনো কোনো হেল্প করেনি আমারে। তো সেই ক্ষেত্রে যদি ভাইরা বোনেদের হেল্প করে তাহলে হয়তো বোনেদের এইভাবে অন্ধকার জগতে নামতে হবে না। আর যে বোনেরা নামেন তাদের হয়তো বা খুব কষ্ট করে নামে, যারা নামে তারা খুব কষ্ট করে নামে, তো ভাইরা হেল্প করলেই আমি মনে করি যে ফ্যামিলির থেকে হেল্প পেলে কোনো মেয়ে এই পথে যাবে না। অনেক মেয়েরা যাচ্ছে ফ্যামিলি থেকে কোনো সাহায্য পাচ্ছে না, এই জন্যই যাচ্ছে। আমার ভুলগুলো যে আমি একাকে বিয়ে করছি, যদি ওই ছেলেটার সাথে বিয়ে হইতো হয়তো বা সুখী হইতে পারতাম, বাবা মার কথা না শুনে আমি একা একা বিয়ে করলাম, এদিকে মামা মামারও মান সম্মান গেল বাবা মারও গেল, তারপর বিয়ের পর আবার দ্বিতীয় ভুল করলাম বাচ্চাটা নষ্ট করা। যদি ওরা যাই বলছে যদি বাচ্চাটা নষ্ট না করতাম হয়তো বা ওরা আমাকে এত চাপ দিত না বাচ্চা নষ্ট করার পর, তো দুটো ভুল। তারপরে এখন ভুল করছে আবার দ্বিতীয়ত, চাকরি জগতে ঢুকছি তারপর ভাইয়েরা আলাদা হয়ে গেছে, তারপর তো নিজের অন্ধকার জগতে নেমে গেলাম, এটা তো একটা ভুলই বলতে পারেন, অন্যায়, ভুল বললে ভুল অন্যায় এটা, তো এই অন্যায়গুলি যেন কেউ না করে এটাই মনে হলো আমার আর কি। যে আমার কথাগুলি শুনলে হয়তো অনেক মেয়েরা সচেতন হয়ে যাবে বা অনেক ছেলেরাই সচেতন হবে, না আমাদের বোনেদেরও তো একটা চাপা থাকতে পারে ভাই হিসেবে আমাদের কাছে, সেটা যদি পূরণ করে তাহলে হয়তো কোনো বোনের এইসব কাজে লিপ্ত হবে না।
আপনি যে লাইফটা এখন লিড করেন সেটা তো প্রতি মুহূর্তে বিপজ্জনক।
বিপজ্জনক?
বিপজ্জনক কোন অর্থে?
বিপজ্জনক কে দেখে ফেলে বা কে বুঝে ফেলে বা কে দেখলে লজ্জা মুখ দেখাতে পারবো না, এরকম একটা ভয় সবসময়
আমার মনে। সামাজিক আর একটা হচ্ছে শারীরিক।
হ্যাঁ,
শারীরিক ভাবে বিপজ্জনক একটা পেশা।
হ্যাঁ,
আপনি যে সম্পর্কের মধ্য দিয়ে গেছেন এই লম্বা সময়টাতে অনেকগুলো ছেলের সাথে যে সম্পর্কগুলো,
আমি সমস্যায় পড়ছিলাম যেখানে যে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, আমার সমস্যা হয়েছিল যে এই যে যার কথা বললাম উনি আমাকে ট্রিটমেন্ট করাইছে, উনি আমার পিছনে অনেক টাকা খরচা করছে। আর এই 4-5 মাস আগে আমি কনসিভ করছিলাম, কিন্তু আমার তো ভেবে রাখা সম্ভব না, বাসায় কেউ জানে না, আমি ওনার ফ্রেন্ডের পাশে থাকে ওইখানে আমি অবসর করি।
ওকে, আপনি ভবিষ্যতের কোনো স্বপ্ন দেখতে পারেন? আপনি এখনো আপনার স্বামীর সাথে, আইনত আপনার সে স্বামী এবং আইনত আপনি তার স্ত্রী, এটা এই অবস্থায় থাকার পরও আপনি অসংখ্য ভাবে ছেলেদের সাথে আপনি এই ধরনের কাজ করে গেছেন, স্টিল আপনি এক ধরনের অবৈধ সম্পর্কে আছেন একটা লোকের সাথে, ইচ্ছে মানে নিজের দিক থেকে কিছু ভাবতে পারেন তো?
জঘন্যতম কাজ।
আপনি যে কত বড় অপরাধ করছেন আপনি কি এটা বুঝতে পারেন? আপনি না নিচ্ছেন আপনার হাজবেন্ড কে কাছে, আপনি না তাকে ছাড়ছেন, আপনি না একটা সৎভাবে জীবন যাপন করছেন, একটা মানুষ
অল্প দিনের মাঝেই আমি ছেড়ে দেবো।
আপনি চিন্তা করে দেখুন আপনার অপরাধের লেভেলটা কত বড়। প্রথম কথা হচ্ছে আপনার হাজবেন্ড আপনার সাথে, আপনি তাকে ডিভোর্স করছেন না, এক। সে আপনাকে ডিভোর্স দিতে পারছে না আইনি জটিলতার কারণে, কারণ যৌতুক নিয়ে আপনি কোনো একটা মামলা তাকে ফাঁসিয়ে রেখেছেন, রাইট? আমি কি ঠিক বলেছি?
হ্যাঁ হ্যাঁ, আমি মামলাটা তুলে নিয়েছি।
তো মামলা তুলে নিয়েছেন, খুব ভালো হয়েছে। তাহলে ডিভোর্স কেন করছেন না?
ডিভোর্স করতেছি না যে আমি বলতেছি আমি তো এখন বিয়ে করবো না, তুমি এখন বিয়ে করো না, মেয়ে নিয়ে সংসার করবো, আমি এটা দেখতে পারবো না।
তাহলে আপনি তার কাছে ফিরে যাচ্ছেন না কেন?
সে এখন আমাকে নেবে না, আমিও যাবো না। সে যদি নোয়ারি হইতো তাহলে যেদিন আসে তার পরের দিনই এসে আমাকে নিত, আমার নামে মিথ্যা কাগজ পাঠাইতো না কাছে।
এটা কি এটা একটা অনিশ্চিত জীবন না? তার জন্য অনিশ্চিত জীবন, আপনার জন্য অনিশ্চিত জীবন, এবং একই সাথে আপনি যে কাজগুলো করে বেড়াচ্ছেন সেটা তো প্রতি মুহূর্তে আপনাকে ডেঞ্জার করছে, আপনাকে বিপজ্জনক করছে। আপনি কি সুস্থ সুন্দর একটা জীবনের স্বপ্ন দেখেন?
এখন একটা সুন্দর সুন্দর জীবনের স্বপ্ন দেখছি বা আমাকে দেখায় কেউ, তো উনি বলছে এই যে
ভবিষ্যৎ পরিকল্পনা কি?
আমার ভবিষ্যৎ পরিকল্পনা যদি উনি আমাকে বলছে যে ঈদের পর হয়তো দু চার ছয় মাসের মধ্যে আমাকে একটা দোকান নিয়ে দেবে, যে জায়গাটা কিনছে না তো ওই জায়গাটা পেলে ওদের 50 লাখ টাকা লাভ হবে, ওইখান থেকে আমাকে 5-10 লাখ টাকা দিয়ে দোকান নিয়ে দেবে। তারপর আমি ওই দোকান যাপন করবো। তারপর উনি তো আর কটা দিন, আর আমি ওনাকে বলছি যে আমি যদি আমার পছন্দ মতো লোক পাই বা আমার লাইফে চলার মতো লোক পাই আমি কিন্তু তার কাছে বিয়ে বসে যাবো, কারণ আমি আপনার কাছে জীবনও বিয়ে বসবো না, আমি ওনাকে বলছি। আর উনিও আমাকে বলছে ঠিক আছে তোমার লাইফ তুমি ভালো করো। এখন আমার একটা ছেলের সাথে কথা বলি, সে ছেলেটা থাকে 6 দিন, ছেলেটা আমাকে রং নাম্বারে আমার সাথে যোগাযোগ খুঁজতে, আমি ফোন দিইনি উনি ফোন দিতে, তো তার কয়েকদিন পর থেকে উনি ফোন দিত, নিয়মিত কথা বলতো না, অনেক কথা হলো। পরে আমি আমার হিস্ট্রি বলছি যে আমি ম্যারিড, এত কিছু বলি নাই, কিন্তু স্যাম্পলে যা বলা দরকার আমি তাই বলছি। তো উনি সব কিছু শুনে বলছে, ওনার বয়স এখন বলতেছে আমার বয়স হলো 28, আমি বলছি আমার বয়স 19, রানিং এস 19, তিনি বলছে আমার বয়স 28, আমি আসবো কোরবানির পর আসবো বাংলাদেশে। উনি উত্তরা বাড়ি, গ্রামের বাড়ি চাঁদপুর, কিন্তু ওনার উত্তরা বাড়ি আছে। উনি বল আমি বলছি যে আমরা এরকম গরিব সব কিছু বলছি, এখন উনি বলছে, আমি বলছি আমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে কিন্তু আমার বাবা মাকে তোমার দেখতে হবে, তোমার এটা যদি তুমি পারো তাহলে আমার সাথে কথা বলো, নাহলে বলো না, বাংলাদেশে আসার পর তুমি ইচ্ছে করলে আমার সাথে রিলেশন নষ্ট করে দিতে পারো, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি আমার বাবা মাকে ছাড়তে পারবো না।
আপনার বর্তমান জীবন সম্পর্কে সে জানে? তাহলে এত বড় সত্য গোপন করে আপনি কিভাবে একটা সুন্দর সংসারে স্বপ্ন দেখতে পারবেন?
আসলে কি মানুষের জীবনে তো অনেক কিছু হয়ে যায়।
আপনি কি চিন্তা করতে পারবেন যে কোনো একটা ছেলে, যে ছেলেটার জীবনে এই ধরনের কোনো কলঙ্ক নেই, যে সে কখনো পতিতালয়ে গেছে বা কোনো কিছু, সেই ছেলেটা আপনাকে নিয়ে সংসার করবে, আপনি কি এটা ভাবতে পারেন কখনো?
সে তো জানে না।
জানে না, যদি আপনি তার কাছ থেকে হাইড করেন, ধরেন আপনি তার কাছ থেকে গোপন করলেন,
এখন তারে আমি বলছি যে আমার বিয়ে হয়েছে বা বছরখানিক সংসার,
বিয়ে হওয়া আর প্রস্টিটিউশন এক জিনিস,
উনি ওইটা মাইনে নিচ্ছে, হয়তো বা এটা নাও মাইনে নিতে পারে, এটা উনি
কেন? তাহলে আপনার ভবিষ্যৎটা কি হবে?
উনি যদি, আমার মনে হয় না যে কোনোদিন জানবে, কারণ যদি আমি না বলি আমার ফ্যামিলি তো কেউ জানে না।
যদি আপনি না বলেন,
আমি না বলি,
কিন্তু আপনি আপনার বিবেককে, আপনি যে বিবেকের তারণাবোধ থেকে এখানে লাখো মানুষকে এসে বলে গেলেন, আর যে মানুষের সাথে আপনি ঘর সংসার করবেন সেই মানুষের কাছে আপনি
এটা তো বললে, আমি তো কোনোদিনও কারোর সাথে সুন্দরভাবে বাঁচতে পারবো না, কে করবে এসব জেনে, কে আমাকে সুন্দরভাবে বাঁচার রাস্তা দিবে?
এটাই আপনার আলটিমেট শাস্তি, এটাই হচ্ছে পরিণতি। আমরা এই পরিণতির জায়গাটাতে আসতে চাচ্ছিলাম, যে পথে আপনি পা বাড়িয়েছেন সেই পথের পরিণতি হচ্ছে সারাটা জীবনের জন্য এই, কোন ছেলে মানতে পারবে না।
তাহলে আমি,
এবং যে ছেলে পতিতালয়ে যায় সেই ছেলেও পারবে না,
সেই ছেলেও পারবে না। তাহলে আমি যদি বলি আমার তো সুন্দর জীবনে কোনো আস্থাই নেই, আমি যে এই রাস্তা থেকে যাবো এই রাস্তা তো কোনো আস্থাই থাকবে না, কারণ কেউ এটা মানবে না। আর আমার সুন্দর জীবনে যেতে হলে একটা এই বিষয়টা আমাকে গোপন করতেই হবে, কারণ এই বিষয়টা গোপন না করলে আমি জীবনও ভালো জীবনে যেতে পারবো না। আমি যতই নামাজ, আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি কিন্তু হয়তো বা শুধু এক্ষেত্রেই আমি বাবা মার সাথে মিথ্যা কথা বলি বা যাই হোক, কিন্তু এছাড়া কিন্তু আমি আমাদের এলাকার মধ্যে আরো 100টা মেয়ের মধ্যে আমার কিন্তু ভালো গানটাই আছে, কারণ আমাকে সবাই দেখে, আমি সবসময় পর্দা করেই চলি, নামাজ পড়ি, 5 ওয়াক্ত রোজা রাখি, কারোর সাথে আমাকে ঘুরতেও দেখে নাই কখনো, আমি যে এত কিছু করছি কারো চোখে কখনো পড়িনি। নামাজ পড়ে সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ আমার মান সম্মান সবসময় রাখছে। একটা বাসার মধ্যে, ওই বাসার মধ্যেই যেদিন আমি নাইট ছিলাম, সকালে চলে আসলাম, ওই দিনই নাকি পুলিশ উঠছে বাসে, আমি চলে আসছি তার আধা ঘন্টা পরেই, দেখেন আমার কপালটা কত ভালো, আমি চলে আসার আধা ঘন্টা পর পুলিশ উঠছে, আমি থাকতে তো আসতে পারতো, আর আমি থাকতে আসলে তো আমাকে ধরে নিয়ে যেত না।
আপনি যে পেশায় আছেন, কি ধরনের মেয়েরা এই ধরনের, মানে কারা এই পেশাতে আসে?
সবাই আসে, আমি কিছু ভদ্র ঘরে মেয়েও আসে, যাদের প্রয়োজন নেই তারাও আসে, আর যাদের প্রয়োজন আছে তারাও আসে। বেশিরভাগ মেয়েরাই মনে করেন ইচ্ছাকৃত আসে, হাত খরচা মানে অনেক টাকা পয়সা, এটা তো অনেক টাকা। একদিন একটা মেয়ে আসছেন, মেয়েটার নাম হলো কথা, দেখতে খুবই সুন্দর, স্বাস্থ্য সুস্থ ভালো, দুইটা বাচ্চা, তো একটা টাইস পরা একটা টপস পরা। তো আমি নর্মালি 3 পিসি পরা থাকতাম, তো আমাকে বলতেছে যে তোমার বিয়ে হয়েছে? আমি বলছি হ্যাঁ। তো বলছে আমি বলছি আমি হাজবেন্ডের ঘরে থাকি না, চলে আসছি। তো বলতেছে আমি জীবনও আমার হাজবেন্ডকে ছাড়া থাকতে পারবো না। তো আমি বললাম এরকম স্বামী থাকার থেকে না থাকাই ভালো, যে স্বামী স্ত্রীর ইনকাম খায়। মানে উনি আমার উপর চেতা গেছে মেয়েটা, যে তুমি আমাকে কথা বললো কেন? আমি তাহলে কি বলবো, একটা স্বামী শরীরে রক্ত থাকাকালীন নাকি ওয়াইফ অন্য পুরুষের কাছে দেয়, এটা জানলে সে স্বামী আবার নিজে ওয়াইফকে রাখবে? বলছে আমার স্বামী সব জানে, সব জানে। তো আমি বিশ্বাস করিনি। কিন্তু রাত্রে দেখি কি ওই মেয়েটা, মানে দুটো লোক আসছে। তো ওই মেয়েটা একটা লোকের সাথে রুমে ঢুকলো, না স্বামী সোফার মধ্যে বসে আছে। আমি বললাম এটা কে? ওই আন্টিকে জিজ্ঞেস করলাম, বললো কথা স্বামী। আমি তো অবাক, একটা বাচ্চা নিয়ে আসছে সাথে। আপনি বিশ্বাস করতে পারবেন না যে এরকম মা বাবা সবাই। আমি একটা মেয়েকে জানতাম, ওর ছোট বোন করে, ও করে, ওর মা করে, এক কিছু এরকম আছে অনেক।
প্রত্যেকটা জীবনের পিছনে একটা করে স্টোরি আছে, আমরা সেই জিনিসগুলো নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। আপনি আজকে এখানে এসেছিলেন, আপনাকেই আমরা উপজীব্য করতে চাই আজকে, যাহা বলিব সত্য বলিব। যে ঘটনার আজকে এখানে ঘটলো, একটা হচ্ছে যে আপনার ডিসপারেটনেস, যেটাকে বলে বেপরোয়া ভাব। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক অনেক বেশি নিজের জায়গাতে যেভাবে সাবলীল ভাবে আপনি বলে গেছেন, সেখানে অপরাধের যে ফিলটা সেটা আমরা হয়তো পাইনি। কিন্তু এটা আপনি স্বীকার করেছেন যে হ্যাঁ, আপনার মতো যে জীবন আপনি অনিশ্চিতের দিকে হেঁটে চলেছেন প্রতিনিয়ত, কারণ আপনি জানেন এইডস এর ভয়াবহতা কি। এটা জানার পরও আপনি এক ধরনের অনিরাপদ সম্পর্কের মধ্যে আছেন। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে আপনি আপনার সমাজে খুব ভালো মেয়ে হিসেবে পরিচিত, সুতরাং আপনার ইমেজটা যদি একবার ভেঙে যায় তাহলে এটা সারাটা জীবনের জন্য শেষ হয়ে যাবে, এই রিস্কটা আপনি জানেন। তিন নম্বর, আপনি জানেন যে আপনি যে কাজটা করছেন এটা প্রচন্ড রকম পাপের কাজ, গর্হিত অপরাধ, এবং এই পাপ আল্লাহ ক্ষমা করবেন কিনা আমরা জানি না।
হ্যাঁ,
এই পাপের কাজটা আপনি করে চলেছেন। এবং চার নম্বর হচ্ছে হলো আপনি কোনোভাবেই কোনোদিনও একটা মানুষের কাছে সৎ ভাবে বাঁচতে পারবেন না, অন্তত ওই মানুষটা যে মানুষটা আপনাকে বিয়ে করবে
ভবিষ্যতে। সবসময় আমার, মানে তার কাছে আমার বিবেক সবসময় আমাকে কামড়াবে, ভয় রাখবে আমাকে, যে এই না জেনে গেল, এই না কেউ বলে দিল, এরকম ভয় থাকবে। নিজের বিবেককে মিথ্যা কথা বলতে হবে, যে মানে আমার এখনই মনে হচ্ছে যে ওরা সবকিছু বইলা দিই, কিন্তু বলতে পারতেছি না, কারণ আমার স্বাভাবিকভাবে বাঁচতে হলে এই কথাটা আমার গোপন করতেই হবে।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে যাহা বলিব সত্য বলিব, আমাদের পাখির জীবনের অপ্রিয় সত্য। ওকে প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রথমেই আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে ডক্টর তাজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর এবং আমাদের যাহা বলিব সত্য বলিব নিয়মিত বিশেষজ্ঞ। তার স্মরণাপন্ন হচ্ছে আমরা এখন, তিনি পাখির ব্যাপারে কি পরামর্শ দেন, এবং একই সাথে পাখির বিষয়টিকে উপজীব্য করে আমাদের সবাইকে তার কি বলার আছে সচেতনতার জায়গা থেকে আমরা তার কাছ থেকে জানব। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন পুরো বিষয়টি, এবং আমার মনে হয় এটা আপনার জন্য একটা কমন সাবজেক্টই হবে, কি বলার আছে আপনার?
হ্যাঁ, আমি এতক্ষণ ধরে পাখি মেটার কাহিনী শুনলাম। আমরা কতগুলি জিনিস এখানে একটু লক্ষ্য করতে হবে সবাইকে। আমি যেটা বলতে চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ভিতরই, বিশেষ করে তাদের শৈশব এবং কৈশোর সময়ে, বেশ কিছু আবেগগত জটিলতাতেই হয়। কৈশোর বয়সে ছেলে এবং মেয়ে প্রত্যেকের ভিতরই প্রেমের আবেগ জাগতে পারে, যৌন আবেগ জাগতে পারে, এগুলি অত্যন্ত স্বাভাবিক এবং প্রাকৃতিক ব্যাপার। কিন্তু এগুলিকে আমরা পরিণত বয়সে নিয়ন্ত্রণ করতে শিখি, আবেগ সংযম করতে শিখি। কিন্তু ওই কৈশোর বয়সে কিশোরীদের বা কিশোরদের এই যে আবেগ, সেটা প্রেমের আবেগ হোক বা যৌন আবেগ হোক, এই আবেগটা কোন পথে যাবে বা কত মাত্রায় নিয়ন্ত্রিত অবস্থায় প্রকাশ পাবে, এটা কিন্তু অনেক পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে। এখন পাখির যে কাহিনী শোনা গেল, তাতে দেখা গেল যে প্রথম অল্প বয়সী 12-13 বছর বয়সী একটা ছেলের সঙ্গে তার পরিচয় হয়েছে, এবং সেও মুগ্ধ হয়েছে, সেও বিয়ে করতে চেয়েছে। এমনিতে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু এই যে প্রাথমিক অবস্থায় পছন্দ করা, এটাই যে প্রেম নয়, এটাই যে ভালোবাসা নয়, এই যে এখনই যে পরিণত বয়সের মতন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে না, এই জন্য যে আরো অপেক্ষা করতে হয়, আরো যাচাই বাছাই করতে হয়, এবং অনেক পরে পরিণত বয়সে এসে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, এই শিক্ষাগুলি আমরা আমাদের সন্তানদেরকে খুব ভালো করে দিতে পারি না। ওই ছেলে প্রস্তাব দিয়েছিল, সে রাজি হয়েছিল, আবেগগতভাবে রাজি হয়েছিল, আবার তার সঙ্গে ঝগড়া হওয়ার সঙ্গে সঙ্গে আবার সে ওই সম্পর্কটাকে নষ্ট করে ফেলেছে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ছেলে তাকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে সে এমন বেশি আবেগচায়িত হলো যে সে তাকে পালিয়েও সে বিয়ে করে ফেলেছে। এতে প্রমাণিত হয় যে অত্যন্ত অপরিণত ইমেচিওর, ইমোশনালি ইমেচিওর সিদ্ধান্তগুলি সে গ্রহণ করেছিল, এবং তার ভিতরে ইমেচিওরিটি মোটেই ডেভেলপ করেনি। এবং এর পরবর্তী পর্যায়ে সে যখন ওই ছেলের বাসায় গিয়েছে এবং সেখানে তার পরিবারের লোকেরা বা তার ওই স্বামী তাকে সন্দেহ করে শুরু করেছে এবং তাকে বাপের বাড়িতে চলে আসতে হয়েছে এবং বাপের বাড়িতেও তাদের অনেক ঝগড়া বিবাদ হওয়ার কারণে তার আলাদা হয়ে গেছে, বাইরে আলাদা হয়ে গেছে। সে তখন গার্মেন্টসে চাকরি নিয়েছে। এখানে আরেকটি ব্যাপার হচ্ছে এই যে আবেগগত বা বঙ্গুর যারা যারা আবেগ সংযম করতে পারে না অথবা যারা এরকম আবেগের ভালনারেবল যারা আছে তাদেরকে যে কোনো অসৎ কোন লোক যে কোনো ভাবে প্রলুব্ধ করে অথবা অন্যভাবে তাদেরকে ব্যবহার করতে পারে এই সুযোগটা তারা গ্রহণ করে। বাকি ক্ষেত্রেও ওই গার্মেন্টসের কর্মকর্তা তার এই সুযোগটা গ্রহণ করছে এবং তাকে অত্যন্ত খারাপ কাজে প্রত্যেক ভিত্তিতে মানে লাগিয়ে দিয়েছে। এবং যখন তারা এই যৌন ব্যভিচারে নিয়োজিত হয়ে গেছে তখন স্বাভাবিকভাবেই তারা আরো অন্যান্য যে অপরাধ বা অন্যান্য যে খারাপ অন্ধকার জগৎ যেমন মাদকের জগৎ বিশেষ করে ইয়াবা, কারণ আমরা একটা কথা বলি ইয়াবাটা বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণ করা হয় ইয়াং মেয়েদের ক্ষেত্রে, তাদেরকে অন্য ছেলেরা বা অন্য প্রেমিকরা বা পুরুষরা সেটা গ্রহণ করতে বাধ্য করে এই কারণে যে এটা খেলে যৌন স্পৃহা বাড়বে, উত্তেজনা বাড়বে, এরকম একটা মিথ চালু আছে এই কারণে। এইভাবে সে আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছিল। এখন সে আরেকটা প্রস্তাব পেয়েছে, প্রেমের প্রস্তাব পেয়েছে সৌদি আরব থেকে, যেভাবেই হোক হত যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি এমন একটা সমাজ সংস্কারমূলক অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে যে এই অনুষ্ঠান যারাই শোনে তারাই তাদের ভিতরে যে সমস্ত এতদিনের পাপ বা অন্যায় প্রবৃত্তি ছিল সেগুলি সম্বন্ধে সচেতন হয় এবং তারা তখন নিজেরা আবার এই অনুষ্ঠানে এসে কনফেশন করে, নিজের অপরাধের কথা স্বীকার করে এবং ভালো হওয়ার অভিমত প্রকাশ করে। আমরা আশা করতেছি যে পাখি এখন যে যদি বুঝতে পারে যে এতদিন সে যেটা করেছিল সেটা হচ্ছে তার অপরিণত অপরিপক্কত মানসিকতার কারণে হয়েছে, তাকে আরো বাস্তবভিত্তিক এবং পরিণত চিন্তা ভাবনা করতে হবে যে কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা নৈতিক কোনটা অনৈতিক, কোনটা সামাজিক কোনটা অসামাজিক, এই বিষয়গুলি যত সে দ্রুত বুঝতে পারবে এবং কোনটা তার ভবিষ্যতের জন্য তার এবং তার পরিবারের জন্য সুফল আনবে বা কল্যাণ আনবে আর কোনগুলি ক্ষতি আনবে এগুলি যদি সে এখন ভালো করে বুঝতে পারে, এখন তার বয়স হয়েছে তার অভিজ্ঞতা হয়েছে, তাহলে সে আর এখন দ্বিধা না করে অতীতে যা হয়েছে সে যে ভুল করছে পাপ করছে সেই জন্য সে সেই বিবেকের যন্ত্রণায় না ভুগে নিজেকে শুদ্ধানোর কাজে সে এখন ফিরে আসতে পারে। ওই ছেলেকে এত কাহিনী তার হয়তো বলা ঠিক হবে না বা বলা প্রয়োজনও নেই, যদি সে আবার সত্যি সত্যি মানসিকভাবে পরিবর্তিত হয়ে থাকে সত্যি যদি সে আলোর পথে আসতে চায় তাহলে সে সব জীবনযাপন করে এবং সত্যিকারভাবে ওই ছেলেটার সঙ্গে আন্তরিক প্রেমে এবং ঘনিষ্ঠ সম্পর্কে তৈরি করে সে একটা নতুন সুন্দর জীবনযাপন শুরু করতে পারে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনাকে।
আপনাদেরকে অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটি ব্রিদিং স্পেস নিতে চাই, এরপরে আমরা আবারও ফিরে আসছি আপনার পাঠানো টেক্সট আপনার বিভিন্ন রকমের কমেন্টস নিয়ে পাখির কাছে এবং পাখি আপনার প্রতিক্রিয়ায় কি জানায় আমরা সেটাও পাখির মুখ থেকে শুনবো। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিচ্ছি, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব আর জি কিবিয়ার সাথে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা অনেক অনেক টেক্সট পেয়েছি আপনাদের কাছ থেকে, ফেসবুক কমেন্টস পেয়েছি, কয়েকটি পড়তে চাই। তাবাসুম লিখেছে, পাখির কথা শুনে আমার নিজেরই খুব খারাপ লাগছে, এরকম অনেক অনেক পাখি আমাদের সমাজে আছে, তাদের উচিত পুনর্বাসন করা। রোকেয়া লিখেছে, আমরা কোনো মেয়ের জীবনে এইরকম দুর্দশা দেখতে চাই না। ফাহিম লিখেছে, আমার মনে হয় ওর অতীত জীবনটা ওর বর্তমান প্রেমিককে না বলাই উচিত। আর মাসুম লিখেছে, ছোটবেলায় বেড়ে ওঠা মানুষের পুরো জীবনটাকে নিয়ন্ত্রণ করে। কাজিনী লিখেছে, জীবনের এই ধরনের সত্য স্বীকার করা যে কি পরিমাণ কষ্টের তা আমি নিজে থেকে বুঝি। তরিলতা লিখেছে, এমন জীবন কাহিনী যেন কারণ না হয়। তমা লিখেছে, যাই হোক তবুও পতিত বৃত্তি না করে অন্য কিছু করা যেতে পারত। বাপ্পু লিখেছে, এই ধরনের মেয়েদের জন্য সমাজে সব মেয়েদের দুর্নাম হয়। পাবে লিখেছে, আমি তার লুকিয়ে প্রেম করাটাকে কিছুতেই সমর্থন করতে পারলাম না। রায়হান লিখেছে, আমার মনে খুব কষ্ট লেগেছে, আমার মনে হয় পাখির সব ভুল ভুলে গিয়ে সবার নতুন করে তাকে নিয়ে চিন্তা করা উচিত, তার নতুন করে শুরু করা উচিত। শাহিন লিখেছে, নেশাগ্রস্ত মেয়েদের আমি কোনোভাবেই বিশ্বাস করি না। ওকে পাখি, আপনি তো বিভিন্ন রকমের কমেন্টস শুনলেন, প্রতিক্রিয়া শুনলেন, কেউই ভালো বলছেন আপনাকে। এবং যারা যাহা বলিব সত্য বলিব তা আসে, তারা এটা জেনেই আসে, তাদেরকে কেউ ভালো বলবে না, সবাই গালমন্দ করবে, তারপরেও তারা এখানে আসে। কি বলার আছে আপনার এই যে এত রকমের মন্তব্য, আমরা বিরূপ প্রতিক্রিয়া পাচ্ছি আপনার সম্পর্কে? লেখারদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে?
হ্যাঁ, আমি বলতে চাই যে এখানে আসছি, এখানে আসার জন্য আমার যেটা ইচ্ছা ছিল যে এই ধরনের যারা কাজ করে বা এই ধরনের যারা ড্রিল্স নেশাগুলো নেয় তারা যেন এইসব থেকে বিরত থাকে, কারণ এই নেশাগুলি খুবই খারাপ। এখন ইয়াং ছেলেরা, ইয়াং মেয়েরা এটাকে একটা এনজয় হিসেবে নিচ্ছে, এই ব্যাপারটা কিন্তু ওদের কাছে এখন কোনো ব্যাপার না। আমি দেখতেছি অ্যাভেলেবেল মানুষেই খাচ্ছে, বুড়ো থেকে গুঁড়ো পর্যন্ত সবাই খাচ্ছে, কিন্তু এটা খাওয়া ঠিক না, এটা খাওয়া ঠিক না। আর বিশেষ করে এটার জন্য বিরত থাকাটাই ভালো মনে করি। আর আমি যে ভুলগুলি করছি এই ভুলগুলো যেন কোনো মেয়ে না করে। আর আমার ভুলগুলির পিছনে তো একটা কারণ ছিল, সেই কারণটা হলো যেন সবাই তাকে একটু সাপোর্ট করে। আর বিশেষ করে ভালোবেসে যাকে বিয়ে করবে তাকে আগে বুঝতে হবে, আমি তো তাকে বুঝি নাই, তার এমনি কথা বলে কথা বসে বিয়ে করছি, তাকে আগে বুঝতে হবে। আর যে তোমাকে বিয়ে করবে সেও যেন ভালো করে বুঝে শুনেই বিয়েটা করে, কারণ বিয়েটা হলো পুরো লাইফের ব্যাপারটা, যেটা আমার মধ্যে হয়তো অল্প কিছু দিনের জন্য হয়েছে, যেটা সবার মধ্যে আমি দোয়া করি সবাই যেন একজনের সাথে সারা জীবন কাটাতে পারে, আমার মতো যেন কারো দূরে দূরে না যাওয়া লাগে। আর এরকম ভুলও যেন কোনো ভাইরাও না করে বা কোনো বাবা মাও না করে, যেরকম আমার ভাইরা করছে, আমাকে কোনোভাবে হেল্প করে না। আমি আজ পর্যন্ত আমার ভাইদের কাছ থেকে কোনো হেল্প পাই নাই, সেটা যেন ভাইয়েরা হেল্প করে বোনেদের। আর বোনেদেরও বাবা মা ওদের কথা শুনে যদি চলে তাহলে হয়তো এরকম পরিণত হবে না, এটাই মনে করি আমি।
ওকে, অনেক অনেক ধন্যবাদ পাখি। প্রিয় শ্রোতা, এই হচ্ছে পাখির জীবনের অপ্রিয় সত্য। ধীরে ধীরে পর্দা নামছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তবে বরাবরের মতোই এই সপ্তাহে কে আমাদেরকে মেইল করেছেন নাকি চিঠি পাঠিয়েছেন তার সেই উপলব্ধির জায়গাটি নিয়ে আমরা শেষ করতে চাই। চিঠি কিংবা মেইল যাই হোক না কেন, আমাদেরকে পড়ে শোনাবে যাহা বলিব সত্য বলিব অন্যতম টিম মেম্বার আর জে সুমন।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমার নাম ফরাদ হোসেন, আমার বাড়ি কুমিল্লা। একদিন একজন রিক্সা চালককে এক জায়গায় যেতে বললাম, কিন্তু রিক্সা চালক আমার কাছে ভাড়া বেশি চায়। আমি তাতে রিক্সা চালককে বেশ জোরে একটা থাপ্পড় মারি, সাথে সাথেই রিক্সা চালকটি কেঁদে ফেলে। আমি ওইখান থেকে চলে আসার পর আমার নিজেকে এত ছোট মনে হয়েছে যেটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারবো না। সারা রাত আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। আমার এই কাজের জন্য ওনার কাছে ক্ষমা চাওয়া হয়নি, কারণ সেই রিক্সাওয়ালাকে আমি আর খুঁজে পাইনি। কিন্তু আমার সেই জঘন্য কাজের জন্য আমি আজও নিজের কাছে অপরাধী। আশা করব এরকম জঘন্য অপরাধ আর কোনো বন্ধুরা যেন না করে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ আর্য সুমন, এবং একই সাথে ধন্যবাদ জানাই এই বন্ধুটিকে আপনার জীবনের চরমতম উপলব্ধির জন্য। আমরা বিশ্বাস করি একজনের উপলব্ধি লাখো মানুষের অন্তর উপলব্ধি হোক, একটা অপরাধ সমাজে জন্ম নিয়ে সেখানেই শেষ হয়ে যাক, তাহলেই আমরা বুঝতে পারবো, তাহলেই আমরা শিখতে পারবো যে আমরা একটা অপরাধ থেকে, একটা ভুল থেকে সবাই শিক্ষা নিয়েছি। আমরা সবসময় বলতে চাই একটি কথাই, যে একজন অপরাধী অপরাধ করে কোনোভাবেই পার পাবেন না, হয় সে নিয়তির কাছে কিংবা বিবেকের কাছে কিংবা রাষ্ট্রের কাছে কিংবা প্রতিবেশীর কাছে কিংবা বন্ধুর কাছে, কোনো না কোনো জায়গাতে সে ধরা খাবেই খাবে, এবং সেই পরিণতি নিঃসন্দেহে ভয়াবহ। আমরা একটা জিনিসই আপনাদেরকে বারবার বলতে চাই, সুখ কিংবা হ্যাপিনেসের জায়গাটিতে মানুষ কখনোই অপরাধী হয়ে সেই জায়গাটিতে কোনোভাবেই পৌঁছাতে পারে না। অপরাধের দরজাটি সুখের দরজা, শান্তির দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে। প্রিয় শ্রোতা, আমরা আজকের মতো শেষ করছি। আগামী রবিবার ঠিক রাত 11:20 আবারও আপনার দরজায় কড়া নাড়ব আরো একজন অপরাধীকে নিয়ে, এই অর্থে যে তার মতো অপরাধী আমাদের সমাজে যেন আর কখনো জন্ম না হয়। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো টাটা, গুড বাই। আপনারা সবাই শুনছিলেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিং, রিচার্জ ইয়োরসেলফ।
This track was downloaded from FusionBD.com.
অধিক আমার চরিত্র নিয়ে কথা বলছে। তো এরকম চলে বছর খানিক মামলা চলতেছে, আর 7 মাস পরে রেজাল্ট হলো, মানে এখন ও যাচ্ছে আমি যাচ্ছি এভাবেই, কোনো ফয়সালা হচ্ছে না। ও টাকা দিচ্ছে, ওর পুলিশ ধরতে পারতেছে না, যখন ওর জন্য ওয়ারেন্ট বেরোয় তখন ও টাকা দিয়ে বেল নেয়, বেল করে। এভাবেই চলছে। তো আমাকে একদিন খুব বলতেছে, দেখো তুমি আমাকে এভাবে হয়রানি করতেছো, এটা আমার ভালো লাগছে। আমি ঠিক আছে, আমি মামলা তুলে নেবো, মানে আমাকে অনেক কিছু বলছে। তো আমার খারাপ লাগলো যে ওকে মারলে তো আমারও খারাপ লাগবে, ও আমাকে ভালো না বলছে, আমি তো পারছি। তো মামলা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে থেকেই যেমন আমার ভাইরা ভিন্ন হয়ে গেল, তা ভিন্ন হয়ে যাওয়ার পর থেকে আমার বাবা মা অসুস্থ, দুজনই অসুস্থ।
বাবা মাকে ভাইরা কেন ভিন্ন হয়ে গেল?
ভাইরা ভিন্ন হলো, ভাই আমি এখন ঘাই আছি, ভাবিদের ভালো লাগে না যে ননদ একসাথে, বুঝেন না। এখন আমার, আমি একটা জিনিস কিনতে হলে আমার ভাবি আমাকে দিতে হবে, ভাবি কিনতে হলে আমাকে দিতে হবে না। তো সে আমি কিন্তু কারোটা কখনো ব্যবহার করতাম না, বা কারোর কাছ থেকে 10 টাকা
আপনাকে ইস্যু করে আপনার ফ্যামিলিতে ঝগড়া হতো এবং ভিন্ন হয়ে গেল।
হ্যাঁ, তো আমার বাবা মা বলছে আমার মেয়ে তো আমি ফেলতে পারবো না, এভাবে ভিন্ন হয়ে গেল। তারপরে এখন আমি ওদিন আমি ভাইকে বলছি যে প্রয়োজনে আমি রক্ত বিক্রি করে খাওয়াইলে খাওয়াবো, কিন্তু তোদের কাছে কোনোদিন যাবো না, আমারটা আমি নিজেই বুঝবো। তো আমি চাকরির এখানে, তো আমার তখন থেকেই মানে 1 বছর আগে থেকেই শুরু হয় আমার এভাবে জীবনটা। ফার্স্ট আমাকে একজন লোক, তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম বলতেছে যে তুমি কি আমার সাথে যাবা।
মানে যাওয়ার প্রসঙ্গটা কেন আসতেছে ওই সময়টাতে? কি
ওটাতে আমি টাকা চাইছিলাম আমার বাবার ট্রিটমেন্টের জন্য।
বাবার ট্রিটমেন্টের জন্য?
বাবার পাটা খুব ফুলে গেছিল, যেটা ওষুধ রেগুলার খেতে হয়েছে, আর প্রতি মাসে 6-7 হাজার টাকার ওষুধ লাগতো,
ভরণ পোষণের ব্যাপার চলে আসলো। আমি যেটা বুঝি ওই সময়টাতে আপনি কোনো কাজ করতেন?
হ্যাঁ, ওখানে জব করতাম।
কিসে জব করতেন?
গার্মেন্টসে, লোকাল গার্মেন্টসে।
ওই লোকাল গার্মেন্টসে কাজ করতেন? ওকে, কারণ ওই লোকাল গার্মেন্টসের টাকা দিয়ে আপনার সংসার চলতো। তখনও আপনার হাজবেন্ডের সাথে আপনার ডিভোর্স হয়নি?
না।
ওকে, ফাইন। এবং এই সময়টাতে জাহাঙ্গীর নামক এক লোক, পরিচিত লোকের কাছে আপনি টাকা ছিলেন আপনার বাবার ট্রিটমেন্ট করার জন্য, তাই তো?
উনি আমাকে অফারটা দিল। তো আমি বললাম ঠিক আছে, আমি একদিন একটু ভাবি। দেখি আর কারো কাছে ধার পাওয়া যায় কিনা। কিন্তু আমার চাকরির ক্ষেত্রে যার কাছে আমি ধার চাই তারা মানে আমার দিকে একটু কোনো জোরে চায়।
কি অফার দিয়েছিল আপনাকে?
আমাকে অফার দিয়েছে যে তুমি কি আমার সাথে যাবে। তো যাবে বলতে আমি জিজ্ঞেস করছি কেন, বলছে আমার আমার সাথে যাবে মানে যদি না বোঝো তাহলে তো তুমি কিছুই বুঝবো না।
তখন কি আপনি বুঝেছিলেন যে সে কি বোঝাচ্ছিল?
হ্যাঁ।
এবং তখন আপনি তাকে কি বলেছিলেন যে আমি আর একটু চেষ্টা করে দেখি?
আমার দিকে সবাই এভাবে আকৃষ্ট, কারণ আমাকে কেউ এক টাকাও ধার দেবে না। কারণ আমি চাকরি করতাম 6,000 টাকা স্যালারিতে, আমাকে যদি 10,000 টাকা ধার দেয় আমি টাকাটা কি করে শোধ করবো? ওনাদের মাথায় ছিল এটা, আর ওনাদের আমাদের প্রতি একটা আকর্ষণ ছিল যেহেতু সেই সুযোগটা পেয়ে সে ব্যবহারটা সে করছে। তারপর দুদিন পর আমি বলছি ঠিক আছে আমি রাখি।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা পেতে গেছে এই জায়গাটিতে, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। তবে তার আগে বলছি, আপনারা নিশ্চয়ই জানেন বৃহস্পতিবার রাত 11:20 প্রচারিত হচ্ছে আমার নতুন অনুষ্ঠান ডর। বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আমরা পুরো সপ্তাহব্যাপী ধারণ করছি ভৌতিক ঘটনাগুলির বিভিন্ন এভিডেন্স নিয়ে একটি অনুষ্ঠান ডর। এবং ডর প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। পুরো একটি টিম কাজ করছে ওখানে রেহান এবং সুমনের সঞ্চালনায় অন দ্য স্পট। এবং আপনারা অবশ্যই অনুষ্ঠানটির সাথে থাকবেন, যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটিতে মানে আমাদের যাহা বলিব সত্য বলিবতে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি, 4 মিনিট পরে আমরা ফিরে আসবো আবারও যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন পাখিকে, আজকে তার জীবনের রূঢ় বাস্তব অপ্রিয় সত্যে। আমরা ফিরবো ঠিক 4 মিনিট পর। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm189.2। এটা ভেরিফাইড পেজ ফেসবুকের, এবং এই পেজটিতে গেলেই আপনি একটি পেজের লিঙ্ক পাবেন যে পেজটিতে ওর ছবি দেওয়া আছে। আপনি ওই পেজটিতে লাইক দিয়ে এবং একই সাথে এবিসি রেডিও এই পেজটিতে লাইক দিয়ে আপনি আমাদের মেম্বার হয়ে যেতে পারেন। আমরা ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে দুজন।
রেহান, খবরদার পেছনে তাকাবি না,
খুঁজে খুঁজে বের করছে। ডর, ডর মানে ভয়। রহস্যের জন নয়, পুরো সপ্তাহ জুড়ে তারা খুঁজে বের করছে ডর। আর আপনি শুনবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:20। ডর মানে ভয়। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2।
আমরা ফিরতে চাই পাখির কাছে, তবে তার আগে আপনাকে বলছি যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বসে মানুষ তার জীবনের অপরাধ বোধ ভুল এবং অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে তুলে ধরে, এই অর্থে যে তার মতো করে সমাজে আর একজন অপরাধীও যেন জন্ম না হয় এবং কি করলে তার মতো অপরাধীর জন্ম হতে পারে সে বিষয়গুলো সে লোকচক্ষুর সামনে এনে বলতে চায়, যে তার মতো করে যেন সমাজ কিংবা পরিবার কিংবা বন্ধু বান্ধব কিংবা যে কারণে আজকে সে অপরাধী হয়েছে সেভাবে কেউ কাউকে যেন কখনো ট্রিট না করে। এবং শেষ পর্যন্ত আমরা বলতে পারি যে এই যে মানুষটি অপরাধ স্বীকার করছেন তার জীবনের ভয়াবহতা আপনি জেনে তার পরিণতি জেনে আপনি যদি সচেতন না হন তাহলে আমাদের আর কিছুই বলার থাকে না। আমরা শুধু এটাই প্রমাণ করার চেষ্টা করেছি অপরাধী যেই হোক না কেন সে যদি আইনের ফাঁকফোঁক করতে বেরিয়ে যায়, সে যদি রাষ্ট্রের সাজা হতে বেরিয়ে যায়, নিজের যে বিবেক বোধ আছে সেই বিবেক বোধের কাছেও সে চরমতম অপরাধী হিসেবে সারাটা জীবন ভুক্তভোগী হতে থাকে, সেই জায়গাটি থেকে আপনি সচেতন হন। আমরা আবার ফিরতে চাই পাখির কাছে। পাখি, আপনি যেটা বলছিলেন যে গার্মেন্টসে একজন কর্মকর্তার প্রস্তাবে আপনি রাজি হয়ে গেলেন, তারপর
তো রাজি বলছি উনি একটা ওনার একটা হোটেল আছে না যেখানে মানুষ থাকে ওখানে নিয়ে গেল, ওখানে একটা রুম ভাড়া নিল। রুম ভাড়া নেওয়ার পরে আমরা এক ঘন্টা ছিলাম, বেশি সময় ছিলাম না, মাত্র একবার ওনার সাথে। আমার খুব কষ্ট হয়েছে আর ঘৃণাও লাগছে অন্য একটা পুরুষ জীবনে তো এরকম কিছু করে নিয়ে মানুষ ভালোবাসে না একটা মানুষের সাথে কিছু করে। তো উনি আমাকে সেদিন 3,000 টাকা দিল, বলছিল 5,000 টাকা দেবে কিন্তু দেয়নি, 3,000 টাকা দিয়ে। তারপর এভাবেই ওনার সাথে বা উনি বলতো যে আমার এক ফ্রেন্ড যাবে, তুমি যাবে? মানে আমার তো এখন টাকা প্রয়োজন, ঘর ভাড়া দিতে হচ্ছে, এদিকে আমার ভাইটাও কাজ করতো না তখন, ছোট ভাইটা তো, আমার ঘর ভাড়া দিতে হচ্ছে, বাবা মাকে খাওয়াতে হচ্ছে। আমার নিজে
কখনো আপনার স্বামীর সাথে আপনার ডিভোর্স হয়নি?
না হয়নি।
আপনি চাইলে আপনার স্বামীর ঘরে ফিরে যেতে পারতেন বা একটা সমঝোতায় আসতে পারতেন?
আসতে পারতাম।
আপনি সেটা না করে আপনি এই ধরনের একটা অন্যায় কাজে লিপ্ত হলেন,
লিপ্ত হলাম।
প্রিয় শ্রোতা, আমরা বারবার এখানে বলে থাকি যে যিনি এখানে স্বীকার করতে আসেন তিনি কিন্তু স্বীকার করেন নিজের জীবনের অপরাধগুলো, সেটা যত ঘৃণিত অপরাধী হোক না কেন, যত ভয়াবহ অপরাধী হোক না কেন। আজকে এখানে পাখি তার জীবনের ঘৃণ্য অপরাধগুলো এখানে স্বীকার করতে এসেছে, আমরা সেই অপরাধগুলোই আপনাদের সামনে প্রকাশ করছি। তার রাগ কিংবা তার জেদ তাকে কতটা একেবারে নরকের দিকে নিয়ে গেছে সেটাই এখন ধীরে ধীরে ফ্ল্যাশ পাবে। আমরা ব্যাকগ্রাউন্ডে ছিলাম, এতক্ষণ আমরা অপরাধের দিকে চলে এসেছি যে স্বামী রয়েছে, একটা মনোমালিন্য হয়েছে, একটা মনোমালিন্যের কারণে জীবনের প্রথম যে মানুষটি, ভালোবাসার মানুষটি, তাকে সে ছেড়ে দিয়ে একজন মানুষের হাত ধরলো, সেখানেও মনোমালিন্য হয়েছে এবং সেই মনোমালিন্য হোক বা যেটাই হোক না কেন, যেটা রকম সকম যত বড়ই হোক না কেন, সেই জায়গাটার একটা সুরহা না করে সে আরেকটা অন্ধকার জগতের দিকে পা বাড়িয়েছে। আমরা এই একের পর এক ভুল দেখছি এবং ভুলের জায়গা থেকে অপরাধটা কতটা বড় হয় সেটাই এখন দেখার বিষয়। এই পর্যায়ে আমরা একটা SMS পোল কল করছি, আপনারা যদি মনে করেন পাখি যা বলছে সেটা সত্য তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন, যদি মনে করেন যা বলছে সেটা মিথ্যা তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। SMS করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। যেখানটাতে আপনি ছিলেন আপনাকে 3,000 টাকা দিল, তারপর
3,000 টাকা দিল, তখন আমি বললাম যে 3,000 টাকা কি, আমি তো আপনাকে বলছিলাম আমার 5,000 টাকা দরকার, তো বলছে দেখো আমার কাছে এটা সেটে নাও, পরে আবার দেবো। তো পরে আবার দেবো, তো এভাবে চলো। তার 2-3 দিন পর উনি আমাকে প্রপোজ করলো, আমার একটা ফ্রেন্ড তোমার সাথে যাবে, তোমাকে পছন্দ করছে, তুমি কি ওনার সাথে যাবা? তা আমি ওনার মাধ্যমেই মানে কিছু লোকের সাথে মেলামেশা করলাম, বা 2,000-4,000-5,000 করে টাকা দিত আমাকে, তো দিত। লাস্ট একজনের সাথে হলো যে সে আমাকে একটা বাসায় নিয়ে গেল, বাসায় নিয়ে গেল, সে বাসাটা ছিল রামপুরা, বাসায় নিয়ে গেল, ওখানে ছিলাম আমরা প্রায় 2-3 ঘন্টা। ওই বাসার যে মহিলা যে বাসাটা চালাইতো উনি আউটসাইড মেয়ে এনে কাজ করাইতো বাসায়। তো আমাকে বলছে যে তুমি কি ওনাদের সাথেই যাও না কেমনি অন্য কোথাও যাও? তা আমি বলছি দেখেন আমি তো অন্য কোথাও চিনি না আর অন্য কোথাও যাইও না, ওই ওনাদের সাথে টুকিটাকি মাসে দেখবার আসি। তো বলছে যে যদি আমাদের এখানে আসতে চাও তাহলে আসতে পারো, তুমি তো দেখতে খারাপ না, তুমি আমাদের এখানে কাজ করলে করতে পারবে। তো আমি বলছি এখানে কেমন টাকা দেয়? তো বলছে যে একবার 1,000 টাকা দেবে। তো আমি বলছি 1,000 টাকা? তো আমার তো বাসা অনেক দূর, আমি তো এসে থাকতে পারবো না। তো বলছি সমস্যা নেই, তুমি সকালে আসবা বিকালে চলে যাবো, তার মধ্যে 2-4-5টা যাওয়াই হবে। তো তখন আমি এদের ছেড়ে দিলাম, আমার অফিসে যা ছিল ওদের ছেড়ে দিলাম।
আপনি প্রথমে গার্মেন্টসে কাজ করতেন, সেই গার্মেন্টসের লোকজনের সাথেই আপনি এই কাজগুলো করতেন?
হ্যাঁ।
ওকে,
তারপর আমার গার্মেন্টসের পাশের যে মালিকগুলো ওদের ছেড়ে দিলাম আমি।
গার্মেন্টসের পাশের মালিকগুলোর সাথে আপনি ধরনের সম্পর্কে জড়াতেন?
হ্যাঁ, তারা কোন স্টেপের সাথে জড়াতাম না,
মানে তারা কি গার্মেন্টসের মালিক ছিল?
হ্যাঁ, যাদের সাথে আমি রিলেশন করছি সবাই প্রতিটা লোকেরই কারখানা আছে বা আদারসে অন্য ফ্যাক্টরি আছে, কিন্তু কেউ স্টাফ না।
ওকে ওকে,
তারপর ওনাদের আমি ছেড়ে দিলাম যে না ভাই আমি এগুলো এখন আর করবো না। মানে আমি ভাবলাম যদি একটা বাসায় যাই শুধু ওনারাই জানবে, রাজি হলাম যে আমি সকালে আসবো বিকেলে চলে যাবো, এভাবে বললো তুমি সাথে তিন দিন আসবো আমার এখানে। তো ওইভাবে আসতাম, তো আমি টাইম মতো বেরিয়ে যেতাম, কারণ বেরোয় হয়তো বান্ধবী বাসায় যেতাম, নাহলে কোথাও যেয়ে বসে থাকতাম, আবার রাত্রে টাইম মতো বাসায় যেতাম। বাসায় আমি বুঝতে যেতাম না যে আমি কাজ করি না এখন গার্মেন্টে, তখন আমি গার্মেন্টের কাজ ছেড়ে দিই। তো আন্টি বাসায় ফার্স্ট
মানে গার্মেন্টের কাজ ছেড়ে দিয়ে আপনি শুধু এগুলো করছেন?
ওই সপ্তাহে তিন দিন ওই একটা বাসায় যাচ্ছি, ওই একটা বাসায় গেলে দেখা যায় পাঁচজনের সাথে হলে 5,000 টাকা, তারপর এর মধ্যে আমার আরো 1,500 টাকা এমনি বসে হিসেবে পাই। তো তিনবারে গেলে আমার সপ্তাহে 10,000-15,000 টাকা ইনকাম হচ্ছে। তো আমি আর ওই মানে ওই লোকগুলো ছেড়ে দিচ্ছি, গার্মেন্টসটাও ছেড়ে দিচ্ছি। গার্মেন্টসের থেকে তো আমার সপ্তাহে তিন দিন বের হতে দেবে না, তো এটা ছেড়ে দিয়ে আমি ওই বাড়তি টাইমটা কোথাও বসে থাকতাম বা পার্কে এসে বসে রয়েছি বা কোনো বান্ধবীর বাসায় গিয়েছি, এভাবেই কাটাতাম। ওইখানে এক মাস যাবত এভাবে চলে। এক মাস ওই ফার্স্ট একটা চেয়ারম্যান আসে, উনি নাকি ওই ইয়াবান আসলে ওনার কাজ করে না, চলে যায়। তো আমাকে আন্টি বললো কি এখানে যদি তুমি ঢুকছো তোমাকে অনেক কিছুর সামনে মোকাবেলা করতে হবে, তোমাকে খেতেই হবে, তুমি ওনার সাথে না খাও কিন্তু এখানে কাজ করলে খেতেই হবে। তো আমি বলছি ঠিক আছে দেখি, আমার এখন জীবনের কোনো রিস্ক নেই, আমি সব রিস্ক নিতে পারি।
এই সময়টাতে আপনার আলামিন আপনার সঙ্গে যোগাযোগ করছে
না? ও আমার সাথে যোগাযোগ করছে না,
আপনিও যোগাযোগ করেন
না?
আপনার কাছে কখনো মনে হয় যে এইরকম একটা ঘৃণ্য জায়গাতে আমি ঢুকে যাচ্ছি, তার চেয়ে বরং আমার স্বামীর সংসারটাই ভালো, আমি যত অত্যাচারী হোক আমি ওই ওই জায়গাটাকে ফিরে যাবো?
আমার কাছে মনে হইলো তখন আমার কাছে কিছু করার নেই। আমি ভাবছি যে যদি আমি এখন আমার স্বামীর এখানে যে মারগো তাকে থাকি, আমার বাবা মার কি হবে? আমার বাবা মা যে তার যে একটা ওষুধ খরচা তার একটা খান, আমার জন্য তো তারা ছেলেদের ভিন্ন করে দিল, তাই না?
আপনার ভাইদেরকে ভিন্ন করে দিয়েছে, কিন্তু আপনার কি মনে হয় যে আপনি যখন এই সংসার থেকে আপনার স্বামীর সংসারে ফিরে যেতেন, আপনার বাবা মা যদি নিদারুণ অবস্থার মধ্যে থাকতো, তারা যদি এক বেলা না খেয়ে বসে থাকতো, আপনার ভাই দুটো তাদেরকে ফেলে দিত?
ফেলে দিত।
আপনি এটা মনে করেছেন?
আমি মনে করি এটা শিওর। এখন ওরা ভিন্ন হওয়ার পর কেউ বলতে পারবে না যে 1,000 টাকা দিচ্ছি বাবা মা।
ওকে, আপনি আপনার জায়গা থেকে এটা ফিল করছেন, কিন্তু বাস্তবতা কি হতো সেটা আমরা জানি না, কিন্তু এই নির্মম বাস্তবতা আপনাকে যে জায়গাটা ঠেলে দিয়েছে সেটা আমাদের জায়গা থেকে মানা খুবই কঠিন। ওকে, তারপর
তো আমি ফার্স্টে যাওয়ার পরে ওই লোকটাকে মানে চেয়ারম্যান যাকে বলা হয় তাকে ফোন দিল যে নতুন একটা মেয়ে আসছে আপনি আসেন। তো উনি ঘন্টাখানিক পরে চলে আসলো, পরে উনি বলতেছে কি তুমি কি করো, মানে আমার ডিটেলস জানলো। জানার পর উনি একটা রুমে নিয়ে ঢুকলাম, আরে ওনার বয়সটা হবে 30-35 বছর হবে এরকম বয়সের একটা লোক। তো আমি জিজ্ঞেস আমি তেমন ভাবে কথা বলি না, তো ওইখানে একটা মেয়ে আমার খুব পরিচিত, এক ঘন্টার মধ্যে খুব ফ্রেন্ডশিপের মতো হয়ে গেল। তো মেয়েটা আমাকে বললো যে উনি ইয়াবা না খেলে না, তো আমি ইয়াবা কি ফ্লেভারটা চিনতাম কিন্তু ওটা যে কি সেটা চিনতাম না। তো বলছে যে তোমার ওনার সাথে ঢুকলেই দেখতে পাবা। তো আমি বলছি ঠিক আছে দেখি আগে। তো বলছে সিগারেট খায় মানে সবই খেতে হবে, তো সবই খেতে হবে সবই বলতে তো সবকিছু আমি চিনতাম না। তো ঢুকছি, রুমে ঢোকার পর উনি একটা কাগজ বের করছে, উনি বলতেছে তুমি কি স্মোকিং করো? আমি বলছি স্মোকিং কি? বলছি স্মোকিং কি চিনো না? আমি বলছি না, স্মোকিং মানে তো সিগারেট খাওয়া না? বলছে হ্যাঁ। আমি বলছি না আমি খাই না। তো বলছে আমি এটা না খেলে কোনো মেয়ের সাথে রিলেশন করি না। তো আমি বলছি যে ঠিক আছে খাই নাই তবে খাবো সমস্যা নেই। তো উনি বলল ঠিক আছে তাহলে আমি তোমাকে খাওয়া শিখাই দেবো। তো উনি ওই ইয়াবাটা বার করলো, দেখলাম ফার্স্ট যে এটাকে বলে ইয়াবা। বলছে হ্যাঁ। তো উনি বলতো সেগুলি পিস কত জানো? আমি কি কত করে এগুলি পিস 1,000 টাকা করে। কিন্তু এত টাকা করে আট পিস আনছাম করে, তাহলে তো এখানে 8,000 টাকা জিনিস শুধু শুধু এটা মানে উনি ধরাই খান। বলছি শুধু শুধু এটা আগুনে উড়ে যাবে কি হবে, খাইলেই বুঝতে পারবে এটা কি হয়। তো আটটার মধ্যে উনি আমাকে 5টা খাওয়াইলো আর উনি 3টা খাইলো। 5টা খাওয়ার পর আমি তো পুরো নেশাগ্রস্ত হয়ে গেছি, চোখে যখন উল্টা পাল্টা দেখতেছি আর উল্টা পাল্টা কথা বলতেছি আর মানে আমি অনেক কথা বলতেছি। উনি আমার সাথে উনি আমাকে 1,000 টাকা দিল বকশিস। তারপর ওদিন আর আমি বাসায় ফিরতে পারিনি। বাসায় ফিরবো কি করবো ওই অবস্থায়? যদি বাসায় ফিরি তার আব্বা আমাকে কি বলবো? তা আব্বা ফোন দিল যে তুই কই? পরে ওই মেয়েটা যার সাথে খুব ক্লোজ হয়ে গেছে সকালে ওরে ধরা দিয়েছে। আমি বলছি আমি আমার এক বান্ধবীর বাসায় আসছি, ওর তো মা বাসায় নেই, আমি আজকে ওর সাথেই থাকবো, কালকে সকালে আসবো, কালকে সকালে না আসলে বিকালে চলে আসবো। তো দুদিন ছিলাম ওই বাসা, ও ওর বাসা যে আসে সেই আবার নিয়ে আসে। খাওয়ার পর মানে দুদিন তো কোনো ঘুম নেই, এটা খেলে কোনো ঘুম থাকে না, একদম চেয়ে থাকে। আর আমি তো জানি না যেটা খেলেই চেয়ে থাকে। তো আমি রাত্রে ওই মেয়েটাকে আর ঘুমাইতে দিইনি, বোন ওঠো আমার খারাপ লাগতেছে, আমার ঘুম আসতেছে না, ওঠো তুমি। তো আমার সাথে উঠে উঠে ও গল্প করতেছে, আমিও গল্প করতেছি, এভাবে দিন কাটলো। পরের দিন চলে আসছি বাসায় আর 9,500-10,000 টাকা নিয়ে বাসায় চলে আসছি। আসার পরে তখন আমি টাকা ঘরে দেইনি, তো দেখি মার ওষুধ নেই, আব্বার ওষুধ নেই, ওষুধ আনলাম দোকানে, বাকি টাকা দিলাম অল্প কিছু, মানে পাইতো যা তা দিই, 1000 টাকা না 1500 টাকা জানি বাকি টাকা দিলাম আর বেরোলাম, মানে আমার কাছে টাকাই নেই, এভাবে রইলাম। তো আমি যাতে আমি বলতেছি আব্বা 100টা টাকা দাও, আমার কাছে টাকা নেই তো আমার লাগবে, তো আব্বা 100টা দাও, আমার কাছে তো আরো টাকা আছে কিন্তু আমি দেইনি ঘরে। এভাবে মাসখানিক চলে, চলার পর যে ব্যক্তির সাথে আমার পরিচয় হয়, একটা মেয়ে আর কি ওর কাস্টমার ছিল, ওই ব্যক্তিরে উনি নিয়ে আসেন মাসখানে, মানে এক মাসের মধ্যে 4-5 বার ওই বাসায় গেছি আমি। তো ওই ব্যক্তি নিয়ে এসে আমার বলে, তুমি যদি আজকে একটু থাকতো আমারও ভালো হতো তোমারও ভালো হতো। তো আমার কি ভালো হতো, তুমি নাইটটা থাকো, তোমার আমি নাইট হিসেবে ডাবল দেবো। ডাবল কত দিবেন বলছে, এমনি তো নর্মালি একটা মেয়েকে 1500 টাকা 2000 টাকা দিই, তুমি যদি নাইট থাকো আর আমার যে গেস্টটা সে খুব বড় লোক, তাহলে তোমাকে হয়তো 1000-2500 টাকা আমি নিয়ে দিতে পারবো। তো আমি বললাম ঠিক আছে দেখি বাসায় আগে ম্যানেজ করতে পারি কিনা। তো বাসায় ম্যানেজ করবো, ওরে দিয়ে কথা বলালাম, ওই যে আমার সেই বন্ধুটাকে দিয়ে, বান্ধবীটাকে দিয়ে কথা বলালাম। তো ও খুব সুন্দর, ও খুব ভালো মেয়ে, ব্যবহারটা খুব ভালো, ও আমার বাসায় গেছে। তারপর বললাম আঙ্কেল ও আমার কাছে থাকুক, আপনাদের কি কোনো সমস্যা হবে, আমার বাসায় কেউ নেই, মা অসুস্থ। তো বলছে আচ্ছা মা থাকুক, তুমি কালকে ওর সাথে আইসো। তো ওই দিন নাচছিলাম, তো ওই লোকের সাথে ওই দিন রাত্রে আমার কথা হয়, যে আমরা ওই লোক তো ইয়াবা খেত, ওই মেয়েটাও খেত, ওই মেয়েটাই ওই লোকটাকে ইয়াবা খাওয়া শিখিয়েছে। তবে ওই লোকটার পরে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলো, আমার ব্যাপারে জানলো, জানার পর বললো যে দেখো আমরা অনেক টাকা অপচার করি কিন্তু কাজের জায়গা অপচার করতে পারি না, কারণ এভাবে কেউ আমাদের সাথে মিশেও না বা আমরা কারোর সাথে মিশি না। কথাই আছে যে মধ্যবর্তী ফ্যামিলি লজ্জা কারোর কাছে যেতেও পারে না, না খেয়েও থাকতে পারে না, এই অবস্থা হয়েছে আমাদের। তো বলছে আমরা অপচয় করি কিন্তু যদি একটা ভালো কাজে দিতে পারি তাহলে হয়তো বা আমাদের কিছুটা সোয়াব হবে। তো আমাকে জিজ্ঞেস করলো যে তোমার মাসে ঠিক কত টাকা লাগে। তো কত টাকা লাগে বলতে আমি বলছি তখন, এখন আর কি আমার বাবার চিকিৎসার জন্য খুব কম টাকা লাগে কিন্তু তখন খুব লাগতো, মাসে দুজনে মিলে 7-8 হাজার টাকা শুধু ওষুধই লাগতো। তারপর আমি বললাম যে এরকম ওষুধ লাগে মাসে 7-8 হাজার টাকা, আবার আমার খাওয়ার খরচা, আমার এমনি এভরিথিং মিলে 25,000 টাকার মতো লাগে। তো বলার পরে উনি বলছে ঠিক আছে টাকাটা যদি আমি দেই তাহলে তুমি এদিকে আর আসবা না। তা আমি বলছি আপনাকে টাকাটা দিবেন কেন, বলছে তুমি তো এদিকে আসো তোমার প্রয়োজনে, আমিও এদিকে আসি আমার প্রয়োজনে, আমি 10টা মেয়ের সাথে থাকি তুমিও 10টা ছেলের সাথে থাকো, আমিও 10টা মেয়ের সাথে থাকলাম না তুমিও 10টা ছেলের সাথে থাকলে না, তুমি শুধু আমার সাথে থাকবা, উনি আমাকে বললো। তো আমি ভাবলাম যে ঠিকই তো বলছে, আমি তো 10টা ছেলের সাথে থাকার থেকে একজনের সাথে যদি থাকি ওনারও মান থাকলো আমারও মান থাকলো। তারপর আমি ওনার প্রস্তাবে রাজি হই, কিন্তু ওই মেয়েটা তারপরে দিন কি করলো আমাকে বাসায় পাঠিয়ে দিল, ওই লোকটা ছিল ওই দিনও আমার কাছে থাকবে। তো আমি উনি বলছে যে তুমি আজকে দিনে থাকো, তুমি তো বাসে যাবার রাত্রে, তো আমি তোমার সাথে যাবো, ওদের বাসা আমাদের বাসা পাশাপাশি, মানে পাশাপাশি এলাকায়। তো বলছে ঠিক আছে, আমি বলছি তো ঠিক আছে একসাথে এখান থেকে গেলে ওখান থেকে আলাদা হয়ে যাবো, আমার বাসা আমি চলে যাবো আপনার বাসা আপনি চলে। ওই মেয়েটা বললো কি না তোমার সাথে থাকবে না, তুমি চলে যাও আমি অন্য মেয়ে দেবো, কারণ উনি বুঝতে পারছে যদি আমার সাথে ওনার ফ্রেন্ডশিপ হয়ে যায় তাহলে উনি আর ওনার সাথে চান্স পাচ্ছে না। তারপর আমি তো চলে আসলাম, বিশ্বাস করছি যে হইতেই পারে, রাত্রে ঘরে ঢুকলে এক কথা বলে বাইরে আর এক কথা বলে। তো উনি আমার ফোন নাম্বারটা দিছে আমার, যে তুমি ফোন দিও আমারে। তো ওরা ওই দিন রাত্রেই ফোন নাম্বার দিয়েছে, তারপর দিন আমি চলে আসছি, উনি যাই দেখে অন্য মেয়ে, উনি অফিসে আসছিলো মতিঝিল, মতিঝিল থেকে যেয়ে দেখে অন্য মেয়ে। তারপর উনি ওই মেয়েটাকে রাগারাগে করছে যে তুমি ওকে পাঠাইছো কেন, কারণ ওরে আমি পাঠাইনি ও চলে গেছে, ওরে আমি অনেক থাকতে বলছি। তা আমি আবার কি করছি, আসার 2-3 দিন পর ওনাকে ফোন দিচ্ছি, ফোন দিচ্ছি যে উনি যখন বললো আমি অন্য জায়গা কাজে ওইখানে যাওয়ার আগে আমি ওনার সাথে একটু যোগাযোগ করি যে উনি কথাটা আমার সত্যি বলছে কিনা, তখন উনি আমাকে রাগারাগি করলো, তুমি আমার না বলে চলে আসলা কেন হ্যান তুম। আমি বলছি আমি তো না বলে চলে আসিনি, আমাকে এভাবে বলছে যে আপনি নাকি বলছেন আমাকে চলে যেতে। তো বলছে যে ঠিক আছে তোমাকে আমার ঘরে পিয়া অন্য মেয়ে দিছে, তারপর আমিও পিয়ার সাথে রাগারাগি করছি, তো ওইবারকে পিয়ে আমাকে টাকা দিছে, ওনার সাথে আর আমার দেখা হয়নি। তারপর এক সপ্তাহ পর ওনাকে আমি বলছি কি তখন আমি চাই না ইনটা তো বাসায়, তো ওনাকে বলতেছে ভাই আমার হাতে তো কোনো টাকা নাই, একটা টাকাও নেই, যেহেতু যাই না ঘর ভাড়া দেওয়া লাগবে। তো বলতেছে ঠিক আছে তোমার ঘর ভাড়া আমি দিয়ে দেবো আর তোমার হাত খরচা তুমি বিকাশে যাও, আমি তোমার বিকাশে পাঠিয়ে দিতে। তো আমি বিকাশে গেছি, পরে উনি আমাকে বললো কয় টাকা লাগবে, আমি বলছি 1000 খানিক দিলেই হবে হাত খরচ হিসেবে, মানে আপাতত। তো উনি আমাকে 3000 টাকা পাঠাইলো বিকাশে, আর বললো ঘর ভাড়া তো দিবা 1 তারিখে, মানে আমি ঘর পাল্টাবো, তো বলছে 1 তারিখের আগে আর বাকি টাকা দেবো। তারপর এর মধ্যে আমি আব্বাকে বললাম যে আমি 1 সপ্তাহের জন্য ওই মেয়েটা রূপা রূপা দিয়ে গ্রামের বাড়ি যাবো, এটা বললাম। ওই লোকটা আমাকে বলছিল কক্সবাজার যাবে,
মানে আপনাকে নিয়ে এক সপ্তাহ কক্সবাজারে যাবে।
এক সপ্তাহ কক্সবাজার যাবে, উনি যাবে, ওনার বন্ধু যাবে, আমি যাব, ওনার বন্ধুর জন্য অন্য একটা মেয়ে যাবে। ওনার বন্ধুটা বয়স্ক, মানে বউ এই থাকতো সুইজারল্যান্ড থাকতো, সুইজারল্যান্ড থেকে আর আসে নাই বউ, উনি বাংলাদেশে চলে আসে, ওনার বউ আর আসে না, ওনার বউর সাথে এখন কোনো যোগাযোগই নেই, উনি অন্য একটা মেয়ে নিয়ে যাবে। তারপর আমরা কক্সবাজার যাই, তারপর ওইখানে এক সপ্তাহের মধ্যে 150 পিসের মতো ইয়াবা খাওয়া হয়।
তার মধ্যে
আমি একা না,
সবাই মিলে
খাই, পাঁচ দিন ছিলাম তো পাঁচ দিনে 150 পিসের উপরে খাওয়া হয়। এর মধ্যে আমি মানে পুরো খাচ্ছি, নিয়মিত খাচ্ছি ইয়াবা, ও দিচ্ছে না আমি খাচ্ছি।
আপনি জানেন না এটা খেলে কি হয়?
হ্যাঁ, এটা খেলে তারপর তো জানছি, তারপর তো নিজের শরীরে বুঝতেই পারতেছি এটা খেলে প্রচন্ড যায়। তারপর শরীরে মানে যতক্ষণ খাচ্ছি ততক্ষণ খাওয়ার পরও ঘন্টা চারেক পরে খারাপ লাগা শুরু হয়, যখন নেশাটা কাটা শুরু হয় তখন শরীরটা দুর্বল মনে হয়। তারপর এক সপ্তাহ মাঝের চারজনের ওইখানে ইয়াবা, তারপর ডিম, মদ এইসবের খরচা হয় 1,20,000 টাকা, শুধু রুম ভাড়া ছাড়ে। 1,20,000 টাকা খরচা হয় পাঁচ দিনের দিন, রুম ভাড়া টাকা দিয়ে চলে আসে ঢাকা, ঢাকা চলে আসি আস্তে আস্তে বহু 4টা বাজে। ওই মেয়ে বাড়ি কুমিল্লা, মেয়ে কুমিল্লা চলে যায় আর আমরা তিনজনই ঢাকা রওনা দিই। 4টা বাজে আসি, তখন বাসায় কিভাবে ঢুকবো এত রাত্রে বলবে বান্ধবী বাসার থেকে কে এত রাত্রে আসলে। তখন সারা রাত বাসের স্টেশনে বসে ছিলাম আমরা 3টা লোক। বাসায় যাওয়ার পর আমি, উনি তখন আমাকে কোনো টাকা টুকা দেয়নি, এক সপ্তাহ যে চলে আসছি আমার 1 টাকাও দেয়নি, উনি বলছে ঢাকায় যেয়ে টাকা দেবো। তো আমি বিশ্বাস করছি যে আমাকে দিবে, যখন বলছে দিবে। তিনি ঢাকা আসার পর ওই যেদিন আসছো দিন আমার সাথে কোনো যোগাযোগ করে নেই, তার পরের দিন সারাদিন কোনো যোগাযোগ করে না, আমিও করিনি। উনি সবাই ঘুমাচ্ছি, উনি ওই দিন পুরাদিন ঘুমাইয়া সারাত ঘুমাইয়া পরের দিন সকাল 12টা বাজে অফিসে গেছে। অফিসে যেয়ে উনি সন্ধ্যা টাইম আমার ফোন দিল, যখন উনি বাসায় ফিরতেছে। প্রদেশে তো প্রথমবার ফোন আমি ধরি নেই, পরেরবার আমি ব্যাক করছি।
এই ভদ্রলোকটা আসলে কি করেন, পেশায় কি? তিনি
পেশা হলো জায়গা কিনে, তারপর নিজে কিনে নিজেই বিক্রি করে, জায়গা রেজিস্ট্রি করে, আর এটা এটা উনি নিজের চালান দিয়ে জায়গা কিনে,
নিজের জায়গা কিনে নিজে বিক্রি করে,
নিজে বিক্রি করে, নিজে বিক্রি করে, বা আপনি লোক নিয়ে আসলেন আমি বিক্রি করলাম।
আর কি কাজ করেন?
এটাই করে। আর উনি মিডিয়াতে আছে, উনি একটা চ্যানেলে আছে, চ্যানেলটার নাম বলবো না।
ওকে, চ্যানেলটার নাম বলবেন না। আপনি তো মানে মিডিয়াতে কাজ করেন?
হ্যাঁ, মিডিয়াতে কাজ করেন।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে এবং একই সাথে এসএমএস পোলের রেজাল্ট জানার সময় হয়েছে। চলুন দেখা যাক এসএমএস পোল কি বলছে। কম্পিউটারের কাছ থেকে আমরা জানছি যে স্টোরি আসলে আমরা কন্টিনিউ করতে পারবো কিনা। এসএমএস পোলের রেজাল্ট, কম্পিউটার বলছে 82% ইয়েস, আবার বলছে 82% ইয়েস, 10% হচ্ছে নো, এবং বুঝতেই পারছেন বাকি যারা রয়েছেন তারা সবাই নো কমেন্টস। ওকে প্রিয় শ্রোতা, ঠিক রাত 1টায় আমরা ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। তবে তার আগে বলছি, আপনারা নিশ্চয়ই জানেন বৃহস্পতিবার রাত 11:20 প্রচারিত হচ্ছে আমার নতুন অনুষ্ঠান ডর। বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আমরা পুরো সপ্তাহব্যাপী ধারণ করছি ভৌতিক ঘটনাগুলির বিভিন্ন এভিডেন্স নিয়ে একটি অনুষ্ঠান ডর, এবং ডর প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। পুরো একটি টিম কাজ করছে ওখানে, রেহান এবং সুমনের সঞ্চালনায় অন দ্য স্পট, এবং আপনারা অবশ্যই অনুষ্ঠানটির সাথে থাকবেন। যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটিতে মানে আমাদের যাহা বলিব সত্য বলিবতে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892। আর আজকের এই অতিথির ছবি আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওখানে এসে ওকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছি ঠিক রাত 1টায়। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। শ্রোতা, সময় এখন রাত একটা। খুবই দুর্ধর্ষ এবং অপ্রিয় সত্যের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ বাস্তবতার মুখোমুখি হলে কি পরিমাণ নিজেকে বিকিয়ে দিতে পারে, কি অসহনীয় সত্যের মুখোমুখি আমাদেরকে হতে হয়। এই সমাজ ব্যবস্থা প্রয়োজন এবং সবকিছু মিলিয়ে আমরা অপরাধের আরো গভীরতম জায়গাতে ধীরে ধীরে প্রবেশ করব। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আজকে পাখি এখানে রয়েছে তার জীবনের চরম অপ্রিয় সত্য নিয়ে। পাখির কাছেই ফিরতে চাই, তবে আপনাকে বলছি আপনি যদি যাহা বলিব সত্য বলিবতে এসে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো সমাজে আর একজন অপরাধীর জন্ম না হোক, আপনি আমাদের এখানে আসতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোনের যে নির্দেশনাগুলো দেয়া আছে সেটা খুব ভালো করে শুনে সেই কথা মতো আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। হ্যাঁ, বাকি আপনি বলছিলেন যে মিডিয়াতে কাজ করে এমন একজনের কথা এবং তার সাথে এক ধরনের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল আপনার, তারপর
তারপর ওনার সাথে এইভাবেই চলছে। তারপর আমি বাসা চেঞ্জ করি, বাসা চেঞ্জ করে একটা ফ্ল্যাট বাসায় যাই যেখানে যেন আমার ফ্রেন্ডটা আসতে পারে, আমার সাথে কথা বলতে পারে, অন্য কিছু না হোক জাস্ট কথা বলতে পারে। তো এর মধ্যে উনি আমার বাসায় আসতে আমি সবার সাথে পরিচয় করি, আমার মা বাবা। তো আমার বাসায় আসে, এক ঘন্টা দুই ঘন্টা থাকে, আমরা বাসায় মাঝে মাঝে খাই, ইয়াবা মাঝে মাঝেই খাই, বা ও দিয়ে গেলে আমি বাসায় রাত্রে আমার রুমে একা গেট লাগাই খাই, মানে আমি রুমে তো একা ঘুমাই, গেট লাগাই খাই। তো ছাড়া অন্য রুমে তো মা বাবা ঘুমায়, আর এমনি আমরা তখন হলে বাড়া যাই, যেমন ওইবার গেলাম তার ছয় মাস পর আবার আমরা কক্সবাজার গেছি। তারপর এভাবে মানে ওর বন্ধুর বাসায় যাই, বা ওর বাসায় আমি গেছি, ওর বাসায় ওর ফ্যামিলি যখন থাকে না ঈদের মধ্যে তখন ওর বাসায় দুই দিন ছিলাম আমি। তারপর এভাবে মানে ওর বন্ধুর বাসায় যে বন্ধুটার সাথে গেছিলাম ওই বন্ধুর ওয়াইফও থাকে না, ওই ওর বন্ধু তো বিশাল বড় ফ্ল্যাট, ওদের বাড়ি আছে নদীর উপর, তো ওই ওই বাড়িতেও যাই আমরা। এইভাবেই চলছে, আর এইভাবেই কিন্তু টাকা পয়সা নিয়মিত উনি আমাকে দিচ্ছেন। কিন্তু একটা পর্যায়ে কি হয়েছে জানেন, এখন মানে আমার মনে হয় যেটা যিনি এখন যদি টাকাও না দেয় তাও মনে হয় যে ওনার সাথে আমি সম্পর্ক নষ্ট করতে পারবো না, মানে ওনাকে আমি ভালোই বাইসা করেছি এক কথা বলতে পারেন। কারণ টাকার বিনিময়ে হয়তো শুরুতে ভালোবাসছিলাম, কিন্তু এখন সত্যি সত্যি আমি ওনাকে ভালো বাইসা করেছি। কিন্তু উনি আমাকে বলছে বিয়ের কথা, আমি বলছি আমি জীবনে তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ সংসার ভাঙার কষ্টটা আমি বুঝি, আমি চাই না যে তোমার ওয়াইফও বুঝুক সংসার ভাঙা কি, কারণ আমি যদি তোমার সংসারে যাই অশান্তি শুরু হয়ে যাবে, কারণ কেউই চায় না যে আমার স্বামী অন্য একটা মেয়ে নিয়ে আসুক, তাই না? আমি চাই না তোমার ছেলে মেয়ে তোমাকে ঘৃণা করুক, বা আমি চাই না তোমার বউ তোমাকে ভুল বুঝুক। তুমি আমার সাথে রিলেশন আছে এমনি থাক, এমনি যতদিন কপাল আছে ততদিন হবে, তারপর তোমার আসতে তুমি আমার আসতে আমি, এভাবেই আছি।
এখন আপনার এইভাবেই চলছে, আপনি এই অপ্রিয় সত্যগুলো আপনি যাহা বলিব সত্য বলিব কেন বললেন?
বললাম আমার নিজের থেকে মনে হলো যে এই যে নেশাটা আমি করতাম, বা এখন বন্ধ আছে যে এই যে নেশাটা বন্ধ রাখছি, বা হয়তো বা আবার চালু হতে পারে, তো এই নেশাটা করলে তো নিজের অনেক ক্ষতি, আমি তো জানি যে আমার অনেক ক্ষতি, বা এই যে অন্য লোকেদের সাথে আমি মিশছি। আমি সব বোনের ভাইদের বলতে চাই যে ভাইরা যদি বোনেদের একটু হেল্প করে তাহলে হয়তো কোনো বোনেদেরই এর দিকে পা বাড়াতে হয় না। যদি আমার ভাইরা তখন আমাকে হেল্প করতো, আমাকে দেখে তাদের বোরা ঝগড়া করুক যাই করুক, তারা যদি আমাকে হেল্প করতো, তারা দুই ভাই যদি আমাকে মাসে 5,000 করে টাকা দিত, আমি মাসে 6,000 টাকা ইনকাম করতেছি, আমি কোনোরকম ভাবে হলো বাঁচতে পারতাম, কিন্তু তারা কোনো কোনো হেল্প করেনি আমারে। তো সেই ক্ষেত্রে যদি ভাইরা বোনেদের হেল্প করে তাহলে হয়তো বোনেদের এইভাবে অন্ধকার জগতে নামতে হবে না। আর যে বোনেরা নামেন তাদের হয়তো বা খুব কষ্ট করে নামে, যারা নামে তারা খুব কষ্ট করে নামে, তো ভাইয়াদের হেল্প করলেই আমি মনে করি যে ফ্যামিলি থেকে হেল্প পেলে কোনো মেয়ে এই পথে যাবে না। অনেক মেয়েরা যাচ্ছে ফ্যামিলি থেকে কোনো সাহায্য পাচ্ছে না, এই জন্যই যাচ্ছে। আমার ভুলগুলো যে আমি একাকে বিয়ে করছি, যদি ওই ছেলেটার সাথে বিয়েও হইতো হয়তো বা সুখী হইতে পারতাম, বাবা মার কথা না শুনে আমি একাকে বিয়ে করলাম, এদিকে মামা মামারও মান সম্মান গেল, বাবা মারও গেল, তারপর বিয়ের পর আবার দ্বিতীয় ভুল করলাম বাচ্চাটা নষ্ট করা। যদি ওরা যাই বলছে যদি বাচ্চাটা নষ্ট না করতাম হয়তো বা ওরা আমাকে এত চাপ দিত না বাচ্চা নষ্ট করার পর, তো দুইটা ভুল। তারপর এখন ভুল করছে আবার দ্বিতীয়ত, চাকরি জগতে ঢুকছি, তারপর ভাইরা আলাদা হয়ে গেছে, তারপর তো নিজের অন্ধকার জগতে নেমে গেলাম, এটা তো একটা ভুলই বলতে পারেন, অন্যায়, ভুল বললে ভুল অন্যায়, এটা তো এই অন্যায় গুলি যেন কেউ না করে, এটাই মনে হলো আমার আর কি, যে আমার কথাগুলি শুনলে হয়তো অনেক মেয়েরা সচেতন হয়ে যাবে বা অনেক ছেলেরাই সচেতন হবে না, আমাদের বোনদেরও তো একটা চাপও থাকতে পারে ভাই হিসেবে আমাদের কাছে, সেটা যদি পূরণ করে তাহলে হয়তো কোনো বোনই এইসব কাজে লিপ্ত হবে না।
আপনি যে লাইফটা এখন লিড করেন সেটা তো প্রতি মুহূর্তে বিপজ্জনক।
বিপজ্জনক?
বিপজ্জনক কোন অর্থে?
বিপজ্জনক কে দেখে ফেলে বা কে বুঝে ফেলে বা কে দেখলে লজ্জা মুখ দেখাতে পারবো না, এরকম একটা ভয় সবসময়।
সামাজিক আর একটা হচ্ছে শারীরিক। শারীরিক ভাবে বিপজ্জনক একটা পেশা। আপনি যে সম্পর্কের মধ্য দিয়ে গেছেন এই লম্বা সময়টাতে অনেকগুলো ছেলের সাথে যে সম্পর্ক গুলো,
আমি সমস্যায় পড়ছিলাম যেখানে যে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, আমার সমস্যা হয়েছিল যে এই যে যার কথা বললাম উনি আমাকে ট্রিটমেন্ট করাইছে, উনি আমার পিছনে অনেক টাকা খরচ করছে। আর এই 4-5 মাস আগে আমি কনসিভ করছিলাম, কিন্তু আমার তো বেবি রাখা সম্ভব না, বাসায় কেউ জানে না, আমি ওনার ফ্রেন্ডের বাসায় থাকি, ওখানেই আমি অবসর করি।
ওকে, আপনি ভবিষ্যতের কোনো স্বপ্ন দেখতে পারেন? আপনি এখনো আপনার স্বামীর সাথে, আইনত আপনার সে স্বামী এবং আইনত আপনি তার স্ত্রী, এটা এই অবস্থায় থাকার পরও আপনি অসংখ্য ভাবে ছেলেদের সাথে আপনি এই ধরনের কাজ করে গেছেন, স্টিল আপনি এক ধরনের অবৈধ সম্পর্কে আছেন একটা লোকের সাথে, ইচ্ছে মানে নিজের দিক থেকে কিছু ভাবতে পারেন? তো
প্রচন্ডতম জঘন্যতম কাজ।
আপনি আপনার হাজবেন্ডকে কেন ডিভোর্স দিচ্ছেন না?
আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছি না কেন জানেন? আমার মানে ভাবতেছি আমি ডিভোর্স দিয়ে দিলে তো একটা বিয়ে করবে, তাই না? এটা আমি মাইনে নিতে পারতেছি না নিজের দিকে।
আপনি যে কত বড় অপরাধ করছেন আপনি কি এটা বুঝতে পারেন? আপনি না নিচ্ছেন আপনার হাজবেন্ডকে কাছে, আপনি না তাকে ছাড়ছেন, আপনি না একটা সৎভাবে জীবনযাপন করছেন। একটা মানুষ
তাকে অল্প দিনের মাঝেই আমি ছেড়ে দেব।
ইটস রিয়েলি ফানি, আপনি চিন্তা করে দেখুন আপনার অপরাধের লেভেলটা কত বড়। প্রথম কথা হচ্ছে আপনার হাজবেন্ড আপনার সাথে, আপনি তাকে ডিভোর্স করছেন না, এক, সেও আপনাকে ডিভোর্স দিতে পারছে না আইনি জটিলতার কারণে, কারণ যৌতুক নিয়ে আপনি কোনো একটা মামলা তাকে ফাঁসিয়ে রেখেছেন, রাইট? আমি কি ঠিক বলেছি?
হ্যাঁ, আমি মামলাটা তুলে নিয়েছি।
তো মামলা তুলে নিয়েছেন, খুব ভালো হয়েছে। তাহলে ডিভোর্স কেন করছেন না?
ডিভোর্স করতেছি না যে আমি বলতেছি আমি তো এখন বিয়ে করবো না, তুমি এখন বিয়ে করো না, মেয়ে নিয়ে সংসার করবো, আমি এটা দেখতে পারবো না।
তাহলে আপনি তার কাছে ফিরে যাচ্ছেন না কেন?
সে এখন আমাকে নেবে না, আমিও যাব না। সে যদি নোয়ারি হইতো তাহলে যেদিন আসতো তার পরের দিনই এসে আমাকে নিত, আমার নামে মিথ্যা কাগজ পাঠাইতো না কাছে।
আপনি কি সুস্থ সুন্দর একটা জীবনের স্বপ্ন দেখেন?
এখন একটা সুন্দর সুন্দর জীবনের স্বপ্ন দেখছি বা আমাকে দেখায় কেউ, তো উনি বলছে এই যে
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
আমার ভবিষ্যৎ পরিকল্পনা যদি উনি আমাকে বলছে যে ঈদের পর হয়তো 2-6 মাসের মধ্যে আমাকে একটা দোকান নিয়ে দেবে, যে জায়গাটা কিনছে না তো ওই জায়গাটা পেলে ওদের 50 লাখ টাকা লাভ হবে, ওইখান থেকে আমাকে 5-10 লাখ টাকা দিয়ে দোকান নিয়ে দেবে,
তারপর
আমি ওই দোকান যাপন করবো। তারপর উনি তো আর কথা দিন, আর আমি ওনাকে বলছি যে আমি যদি আমার পছন্দ মতো লোক পাই বা আমার লাইফে চলার মতো লোক পাই আমি কিন্তু তার কাছে বিয়ে বসে যাবো, কারণ আমি আপনার কাছে জীবনও বিয়ে বসবো না, আমি ওনাকে বলছি। আর উনিও আমাকে বলছে ঠিক আছে তোমার লাইফ তুমি ভালো করো। এখন আমার একটা ছেলের সাথে কথা বলি, সে ছেলেটা থাকে 6G, ছেলেটা আমাকে রং নাম্বারে আমার সাথে যোগাযোগ খুঁজছে, আমি ফোন দিইনি উনি ফোন দিতে, তো তার কয়েকদিন পর থেকে উনি ফোন দিত, নিয়মিত কথা বলতো না, অনেক কথা হলো। পরে আমি আমার হিস্ট্রি বলছি যে আমি ম্যারিড, এত কিছু বলি নাই কিন্তু স্যাম্পলে যা বলার দরকার আমি তাই বলছি। তো উনি সব কিছু শুনে বলছে, ওনার বয়স এখন বলতেছে আমার বয়স হলো 28, আমি বলছি আমার বয়স 19, রানিং আছে 19, উনি বলছে আমার বয়স 28, আমি আসবো কোরবানির পর আসবো বাংলাদেশে। উনি উত্তরা বাড়ি, গ্রামের বাড়ি চাঁদপুর, কিন্তু ওনার উত্তরা বাড়ি আছে। উনি বল, আমি বলছি যে আমরা এরকম গরিব সব কিছু বলছি, এখন উনি বলছে, আমি বলছি আমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে কিন্তু আমার বাবা মাকে তোমার দেখতে হবে, তোমার এটা যদি তুমি পারো তাহলে আমার সাথে কথা বলো, নাহলে বলো না, বাংলাদেশে আসার পর তুমি ইচ্ছে করলে আমার সাথে রিলেশন নষ্ট করে দিতে পারো, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি আমার বাবা মাকে ছাড়তে পারবো না।
আপনার বর্তমান জীবন সম্পর্কে সে জানে
না?
তাহলে এত বড় সত্য গোপন করে আপনি কিভাবে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখতে পারবেন?
আসলে কি মানুষের জীবনে তো অনেক কিছু
হয়ে যায়। আপনি কি চিন্তা করতে পারবেন যে কোনো একটা ছেলে, যে ছেলে তার জীবনে এই ধরনের কোনো কলঙ্ক নেই, যে সে কখনো পতিতালয়ে গেছে বা কোনো কিছু, সেই ছেলেটা আপনাকে নিয়ে সংসার করবে, আপনি কি এটা ভাবতে পারেন কখনো?
সে তো জানে না।
জানে না, যদি আপনি তার কাছ থেকে হাইড করেন, ধরেন আপনি তার কাছ থেকে গোপন করলেন,
এখন তারে আমি বলছি যে আমার বিয়ে হয়েছে বা বছরখানিক সংসার,
বিয়ে হওয়া আর প্রস্টিটিউশন এক জিনিস,
উনি ওটা মাইনে নিচ্ছে, হয়তো বা এটা নাও মাইনে নিতে পারে, এটা উনি কেন
মানবে? তাহলে আপনার ভবিষ্যৎটা কি হবে?
উনি যদি, আমার মনে হয় না যে কোনোদিন জানবে, কারণ যদি আমি না বলি আমার ফ্যামিলি তো কেউ জানে না।
যদি আপনি না বলেন?
আমি না বলি।
কিন্তু আপনি আপনার বিবেককে, আপনি যে বিবেকের তাড়নাবোধ থেকে এখানে লাখো মানুষকে এসে বলে গেলেন আর যে মানুষের সাথে আপনি ঘর সংসার করবেন সেই মানুষের কাছে আপনি
যেতে পারলে, আমি তো কোনোদিনও কারোর সাথে সুন্দরভাবে বাঁচতে পারবো না। কে করবে এসব জেনে? কে আমাকে সুন্দরভাবে বাঁচার রাস্তা দিবে?
এটাই আপনার আলটিমেট শাস্তি, এটাই হচ্ছে পরিণতি। আমরা এই পরিণতির জায়গাটাতে আসতে চাচ্ছিলাম, যে পথে আপনি পা বাড়িয়েছেন সেই পথের পরিণতি হচ্ছে সারাটা জীবনের জন্য। তিনি কোন ছেলে মানতে পারবে না,
তাহলে আমি
এবং যে ছেলে পতিতালয়ে যায় সে ছেলেও পারবে না,
সে ছেলেও পারবে না। তাহলে আমি যদি বলি আমার তো সুন্দর জীবনে কোনো আস্থাই নেই, আমি যে এই রাস্তা থেকে যাবো এই রাস্তাতে তো কোনো আস্থাই থাকবে না, কারণ কেউ এটা মানবে না। আর আমার সুন্দর জীবনে যেতে হলে একটা এই বিষয়টা আমাকে গোপন করতেই হবে, কারণ এই বিষয়টা গোপন না করলে আমি জীবনও ভালো জীবনে যেতে পারবো না। আমি যতই নামাজ, আমি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি কিন্তু হয়তো বা শুধু এক্ষেত্রেই আমি বাবা মার সাথে মিথ্যা কথা বলি বা যাই হোক, কিন্তু এছাড়া কিন্তু আমি আমাদের এলাকার মধ্যে আরো 100টা মেয়ের মধ্যে আমার কিন্তু ভালো গানটাই আসে, কারণ আমাকে সবাই দেখে আমি সবসময় পর্দা ঘুরে চলি, নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত রোজা রাখি, কারোর সাথে আমাকে ঘুরতেও দেখে নাই কখনো। আমি যে এত কিছু করছি কারো চোখে কখনো পড়িনি। নামাজ পড়ে সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ আমার মান সম্মান সবসময় রাখছে। একটা বাসার মধ্যে, ওই বাসার মধ্যেই যেদিন আমি নাইট ছিলাম, সকালে চলে আসলাম, ওই দিনই নাকি পুলিশ উঠে গেছে। আমি চলে আসি তার আধা ঘন্টা পরে, দেখেন আমার কপালটা কত ভালো। আমি চলে আসার আধা ঘন্টা পর পুলিশ উঠে, আমি থাকতে তো আসতে পারতো, আর আমি থাকতে আসলে তো আমাকে ধরে নিতো না।
আপনি যে পেশায় আছেন, কি ধরনের মেয়েরা এই ধরনের কারা এই পেশাতে আসে?
সবাই আসে। আমি দেখি ভদ্র ঘরে মেয়েরাও আসে, যাদের প্রয়োজন নেই তারাও আসে, আর যাদের প্রয়োজন আছে তারাও আসে। বেশিরভাগ মেয়েরাই মনে করেন ইচ্ছাকৃত আসে, হাত খরচা মানে অনেক টাকা পয়সা, এটা তো অনেক টাকা। একদিন একটা মেয়ে আসছেন, মেয়েটার নাম হলো কথা, দেখতে খুবই সুন্দর, স্বাস্থ্য সুস্থ ভালো, দুইটা বাচ্চা, তো একটা টাইস পরা একটা টপস পরা। তো আমি নর্মালি থ্রি পিসি পরা থাকতাম, তো আমাকে বলতেছে যে তোমার বিয়ে হয়েছে? আমি বলছি হ্যাঁ। তো বলছে, আমি বলছি আমি হাজবেন্ডের ঘরে থাকি না, চলে আসি। তো বলতেছে আমি জীবনও আমার হাজবেন্ডকে ছাড়া থাকতে পারবো না। তো আমি বললাম এরকম স্বামী থাকার থেকে না থাকাই ভালো, যে স্বামী স্ত্রীর ইনকাম খায়। মানে উনি আমার উপর চেতে গেছে মেয়েটা, যে তুমি আমাকে কথা বললো কেন? আমি তাহলে কি বলবো, একটা স্বামী শরীরে রক্ত থাকাকালীন নেই নাকি ওয়াইফ অন্য পুরুষের কাছে দেয়? এটা জানলে সে স্বামী আবার নিজে ওয়াইফকে রাখবে? বলছি আমার যে স্বামী সব জানে, সব জানে। তা আমি বিশ্বাস করিনি, কিন্তু রাত্রে দেখি কি ওই মেয়েটা, মানে দুটা লোক আসছে, তো ওই মেয়েটা একটা লোকের সাথে রুমে ঢুকলো, না স্বামী সোফার মধ্যে বসে আছে। আমি বললাম এটা কে? ওই আন্টিকে জিজ্ঞেস করলাম, বললো কথা স্বামী। আমি তো অবাক, একটা বাচ্চা নিয়ে আসছে সাথে, আপনি বিশ্বাসও করতে পারবেন না যে এরকম। মা বাবা সবাই, আমি একটা মেয়েকে জানতাম, ওর ছোট বোন করে, ও করে, ওর মা করে, এক কি সিরিয়াল এরকম আছে অনেক।
প্রত্যেকটা জীবনের পিছনে একটা করে স্টোরি আছে, আমরা সেই জিনিসগুলো নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। আপনি আজকে এখানে এসেছিলেন, আপনাকেই আমরা উপজীব্য করতে চাই আজকে, যাহা বলিব সত্য বলিবতে। যে ঘটনার আজকে এখানে ঘটলো, একটা হচ্ছে যে আপনার ড্রেস প্যারেডনেস, যেটাকে বলে বেপরোয়া ভাব। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক অনেক বেশি নিজের জায়গাতে যেভাবে সাবলীল ভাবে আপনি বলে গেছেন, সেখানে অপরাধের যে ফিলটা সেটা আমরা হয়তো পাইনি, কিন্তু এটা আপনি স্বীকার করেছেন যে হ্যাঁ আপনার মতো যে জীবন আপনি অনিশ্চিতের দিকে হেঁটে চলেছেন প্রতিনিয়ত, কারণ আপনি জানেন এইসের ভয়াবহতা কি। এটা জানার পরও আপনি এক ধরনের অনিরাপদ সম্পর্কের মধ্যে আছেন। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে আপনি আপনার সমাজে খুব ভালো মেয়ে হিসেবে পরিচিত, সুতরাং আপনার ইমেজটা যদি একবার ভেঙে যায় তাহলে এটা সারাটা জীবনের জন্য শেষ হয়ে যাবে, এই রিস্কটা আপনি জানেন। তিন নম্বর, আপনি জানেন যে আপনি যে কাজটা করছেন এটা প্রচন্ড রকম পাপের কাজ, গর্হিত অপরাধ, এবং এই পাপ আল্লাহ ক্ষমা করবেন কিনা আমরা জানি না।
হ্যাঁ,
এই পাপের কাজটা আপনি করে চলেছেন। এবং চার নম্বর হচ্ছে হলো আপনি কোনোভাবেই কোনোদিনও একটা মানুষের কাছে সৎ ভাবে বাঁচতে পারবেন না, অন্তত ওই মানুষটা যে মানুষটা আপনাকে বিয়ে করবে
ভবিষ্যতে। সবসময় আমার মানে তার কাছে আমার বিবেক সবসময় আমাকে কামড়াবে, ভয় রাখবে আমাকে, যে এই না জেনে গেল, এই না কেউ বলে দিল, এরকম ভয় থাকবে। নিজের বিবেককে মিথ্যা কথা বলতে হবে, যে মানে আমার এখনই মনে হচ্ছে যে ওরা সবকিছু বইলা দিই, কিন্তু বলতে পারতেছি না, কারণ আমার স্বাভাবিকভাবে বাঁচতে হলে এই কথাটা আমার গোপন করতেই হবে।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে যাহা বলিব সত্য বলিব, আমাদের পাখির জীবনের অপ্রিয় সত্য। ওকে প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রথমে আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে ডক্টর তাজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর এবং আমাদের যাহা বলিব সত্য বলিব নিয়মিত বিশেষজ্ঞ। তার স্মরণাপন্ন হচ্ছে আমরা এখন তিনি পাখির ব্যাপারে কি পরামর্শ দেন, এবং একই সাথে পাখির বিষয়টিকে উপজীব্য করে আমাদের সবাইকে তার কি বলার আছে সচেতনতার জায়গা থেকে আমরা তার কাছ থেকে জানব। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন পুরো বিষয়টি, এবং আমার মনে হয় এটা আপনার জন্য একটা কমন সাবজেক্টই হবে, কি বলার আছে আপনার?
আমি এতক্ষণ ধরে পাখি মেটার কাহিনী শুনলাম। আমরা কতগুলি জিনিস এখানে একটু লক্ষ্য করতে হবে সবাইকে, আমি যেটা বলতে চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ভিতরেই, বিশেষ করে তাদের শৈশব এবং কৈশোর সময়ে, বেশ কিছু আবেগগত জটিলতা তৈরি হয়। কৈশোর বয়সে ছেলে এবং মেয়ে প্রত্যেকের ভিতরেই প্রেমের আবেগ জাগতে পারে, যৌন আবেগ জাগতে পারে, এগুলি অত্যন্ত স্বাভাবিক এবং প্রাকৃতিক ব্যাপার। কিন্তু এগুলিকে আমরা পরিণত বয়সে নিয়ন্ত্রণ করতে শিখি, আবেগ সংযম করতে শিখি। কিন্তু ওই কৈশোর বয়সে কিশোরীদের বা কিশোরদের এই যে আবেগ, সেটা প্রেমের আবেগ হোক বা যৌন আবেগ হোক, এই আবেগটা কোন পথে যাবে বা কত মাত্রায় নিয়ন্ত্রিত অবস্থায় প্রকাশ পাবে, এটা কিন্তু অনেক পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে। এখন পাখির যে কাহিনী শোনা গেল তাতে দেখা গেল যে প্রথম অল্প বয়সী 12-13 বছর বয়সী একটা ছেলের সঙ্গে তার পরিচয় হয়েছে এবং সেও মুগ্ধ হয়েছে, ছিল বিয়ে করতে চেয়েছে, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু এই যে প্রাথমিক অবস্থায় পছন্দ করা, এটাই যে প্রেম নয়, এটাই যে ভালোবাসা নয়, এই যে এখনই যে পরিণত বয়সের মতন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে না, এই জন্য যে আরো অপেক্ষা করতে হয়, আরো যাচাই বাছাই করতে হয় এবং অনেক পরে পরিণত বয়সে এসে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, এই শিক্ষাগুলি আমরা আমাদের সন্তানদেরকে খুব ভালো করে দিতে পারি না। ওই ছেলে প্রস্তাব দিয়েছিল, সে রাজি হয়েছিল, আবেগগতভাবে রাজি হয়েছিল, আবার তার সঙ্গে ঝগড়া হওয়ার সঙ্গে সঙ্গে আবার সে ওই সম্পর্কটাকে নষ্ট করে ফেলেছে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ছেলে তাকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে সে এমন বেশি আবেগতায়িত হলো যে সে তাকে পালিয়েও সে বিয়ে করে ফেলেছে। এতে প্রমাণিত হয় যে অত্যন্ত অপরিণত ইমেচিউর, ইমোশনালি ইমেচিউর সিদ্ধান্তগুলি সে গ্রহণ করেছিল এবং তার ভিতরে ম্যাচিউরিটি মোটেই ডেভেলপ করেনি। এবং এর পরবর্তী পর্যায়ে সে যখন ওই ছেলের বাসায় গিয়েছে এবং সেখানে তার পরিবারের লোকেরা বা তার ওই স্বামী তাকে সন্দেহ করে শুরু করেছে এবং তাকে বাপের বাড়িতে চলে আসতে হয়েছে এবং বাপের বাড়িতেও তাদের অনেক ঝগড়া বিবাদ হওয়ার কারণে তার আলাদা হয়ে গেছে, বাইরে আলাদা হয়ে গেছে, সে তখন গার্মেন্টসে চাকরি নিয়েছে। এখানে আরেকটি ব্যাপার হচ্ছে এই যে আবেগগতভাবে বঙ্গুর যারা, যারা আবেগ সংযম করতে পারে না অথবা যারা এরকম আবেগের ভালনারেবল যারা আছে, তাদেরকে যে কোনো অসৎ কোন লোক যে কোনো ভাবে প্রলুব্ধ করে অথবা অন্যভাবে তাদেরকে ব্যবহার করতে পারে, এই সুযোগটা তারা গ্রহণ করে। পাখির ক্ষেত্রেও ওই গার্মেন্টসের কর্মকর্তা তার এই সুযোগটা গ্রহণ করছে এবং তাকে অত্যন্ত খারাপ কাজে প্রত্যেক ভিত্তিতে মানে লাগিয়ে দিয়েছে। এবং যখন তারা এই যৌন ব্যভিচারে নিয়োজিত হয়ে গেছে তখন স্বাভাবিকভাবেই তারা আরো অন্যান্য যে অপরাধ বা অন্যান্য যে খারাপ অন্ধকার জগৎ, যেমন মাদকের জগৎ, বিশেষ করে ইয়াবা, কারণ আমরা একটা কথা বলি, ইয়াবাটা বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণ করা হয় ইয়াং মেয়েদের ক্ষেত্রে, তাদেরকে অন্য ছেলেরা বা অন্য প্রেমিকরা বা পুরুষরা সেটা গ্রহণ করতে বাধ্য করে, এই কারণে যে এটা খেলে যৌন স্পৃহা বাড়বে, উত্তেজনা বাড়বে, এরকম একটা মিথ চালু আছে এই কারণে। এভাবে সে আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছিল। এখন সে আরেকটা প্রস্তাব পেয়েছে, প্রেমের প্রস্তাব পেয়েছে সৌদি আরব থেকে, যেভাবেই হোক হয়তো যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি এমন একটা সমাজ সংস্কারমূলক অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে যে এই অনুষ্ঠান যারাই শোনে তারাই তাদের ভিতরে যে সমস্ত এতদিনের পাপ বা অন্যায় প্রবৃত্তি ছিল সেগুলি সম্বন্ধে সচেতন হয় এবং তারা তখন নিজেরা আবার এই অনুষ্ঠানে এসে কনফেশন করে, নিজের অপরাধের কথা স্বীকার করে এবং ভালো হওয়ার অভিমত প্রকাশ করে। আমরা আশা করতেছি যে পাখি এখন যে যদি বুঝতে পারে যে এতদিন সে যেটা করেছিল সেটা হচ্ছে তার অপরিণত অপরিপক্কত মানসিকতার কারণে হয়েছে, তাকে আরো বাস্তবভিত্তিক এবং পরিণত চিন্তা ভাবনা করতে হবে যে কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা নৈতিক, কোনটা অনৈতিক, কোনটা সামাজিক, কোনটা অসামাজিক, এই বিষয়গুলি যত সে দ্রুত বুঝতে পারবে এবং কোনটা তার ভবিষ্যতের জন্য, তার এবং তার পরিবারের জন্য সুফল আনবে বা কল্যাণ আনবে আর কোনগুলি ক্ষতি আনবে, এগুলি যদি সে এখন ভালো করে বুঝতে পারে, এখন তার বয়স হয়েছে, তার অভিজ্ঞতা হয়েছে, তাহলে সে আর এখন দ্বিধা না করে অতীতে যা হয়েছে সে যে ভুল করছে পাপ করছে সেই জন্য সে বিবেকের যন্ত্রণায় না ভুগে নিজেকে শুদ্ধানোর কাজে সে এখন ফিরে আসতে পারে। ওই ছেলেকে এত কাহিনী তার হয়তো বলা ঠিক হবে না বা বলা প্রয়োজনও নেই, যদি সে আবার সত্যি সত্যি মানসিকভাবে পরিবর্তিত হয়ে থাকে, সত্যি যদি সে আলোর পথে আসতে চায়, তাহলে সে সব জীবনযাপন করে এবং সত্যিকারভাবে ওই ছেলেটার সঙ্গে আন্তরিক প্রেমে এবং ঘনিষ্ঠ সম্পর্কে তৈরি করে সে একটা নতুন সুন্দর জীবনযাপন শুরু করতে পারে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনাকে।
আপনাদেরকে অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটি ব্রিদিং স্পেস নিতে চাই, এরপরে আমরা আবারও ফিরে আসছি আপনার পাঠানো টেক্সট, আপনার বিভিন্ন রকমের কমেন্টস নিয়ে পাখির কাছে, এবং পাখি আপনার প্রতিক্রিয়ায় কি জানায় আমরা সেটাও পাখির মুখ থেকে শুনবো। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিচ্ছি, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব আর জি কিবিয়ার সাথে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন
আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
শ্রোতা, আমরা অনেক অনেক টেক্সট পেয়েছি আপনাদের কাছ থেকে, ফেসবুক কমেন্টস পেয়েছি, কয়েকটি পড়তে চাই। তাবাসুম লিখেছে, পাখির কথা শুনে আমার নিজেরই খুব খারাপ লাগছে, এরকম অনেক অনেক পাখি আমাদের সমাজে আছে, তাদের উচিত পুনর্বাসন করা। রোকেয়া লিখেছে, আমরা কোনো মেয়ের জীবনে এরকম দুর্দশা দেখতে চাই না। ফাহিম লিখেছে, আমার মনে হয় ওর অতীত জীবনটা ওর বর্তমান প্রেমিককে না বলাই উচিত। আর মাসুম লিখেছে, ছোটবেলায় বেড়ে ওঠা মানুষের পুরো জীবনটাকে নিয়ন্ত্রণ করে। কাজরি লিখেছে, জীবনের এই ধরনের সত্য স্বীকার করা যে কি পরিমাণ কষ্টের তা আমি নিজে থেকে বুঝি। তরুণতা লিখেছে, এমন জীবন কাহিনী যেন কারণ না হয়। তমা লিখেছে, যাই হোক তবুও পতিত বৃত্তি না করে অন্য কিছু করা যেতে পারত। বাপ্পু লিখেছে, এই ধরনের মেয়েদের জন্য সমাজে সব মেয়েদের দুর্নাম হয়। পাবেল লিখেছে, আমি তার লুকিয়ে প্রেম করাটাকে কিছুতেই সমর্থন করতে পারলাম না। রায়হান লিখেছে, আমার মনে খুব কষ্ট লেগেছে, আমার মনে হয় পাখির সব ভুল ভুলে গিয়ে সবার নতুন করে তাকে নিয়ে চিন্তা করা উচিত, তার নতুন করে শুরু করা উচিত। শাহিন লিখেছে, নেশাগ্রস্ত মেয়েদের আমি কোনোভাবেই বিশ্বাস করি না। ওকে পাখি, আপনি তো বিভিন্ন রকমের কমেন্টস শুনলেন, প্রতিক্রিয়া শুনলেন, কেউই ভালো বলছেন আপনাকে, এবং যারা যাহা বলিব সত্য বলিব তা আসে, তারা এটা জেনেই আসে, তাদেরকে কেউ ভালো বলবে না, সবাই গালমন্দ করবে, তারপরেও তারা এখানে আসে। কি বলার আছে আপনার এই যে এত রকমের মন্তব্য, আমরা বিরূপ প্রতিক্রিয়া পাচ্ছি আপনার সম্পর্কে? লেখকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে?
হ্যাঁ, আমি বলতে চাই যে এখানে আসছি, এখানে আসার জন্য আমার যেটা ইচ্ছা ছিল যে এই ধরনের যারা কাজ করে বা এই ধরনের যারা ড্রিলস নেশাগুলো নেয় তারা যেন এইসব থেকে বিরত থাকে, কারণ এই নেশাগুলো খুবই খারাপ। এখন ইয়াং ছেলেরা, ইয়াং মেয়েরা এটাকে একটা এনজয় হিসেবে নিচ্ছে, যে ইয়াবাটা কিন্তু ওদের কাছে এখন কোনো ব্যাপার না। আমি দেখতেছি অ্যাভেলেবেল মানুষেই খাচ্ছে, বুড়ো থেকে গুঁড়ো পর্যন্ত সবাই খাচ্ছে, কিন্তু এটা খাওয়া ঠিক না, এটা খাওয়া ঠিক না। আর বিশেষ করে এটার জন্য বিরত থাকাটাই ভালো মনে করি। আর আমি যে ভুলগুলি করছি এই ভুলগুলো যেন কোনো মেয়ে না করে। আর আমার ভুলগুলির পিছনে তো একটা কারণ ছিল, সেই কারণটা হলো যেন সবাই তাকে একটু সাপোর্ট করে। আর বিশেষ করে ভালোবেসে যাকে বিয়ে করবে তাকে আগে বুঝতে হবে। আমি তো তাকে বুঝি নাই, তার এমনি কথা বলে কথা বসে বিয়ে করছি, তাকে আগে বুঝতে হবে। আর যে তোমাকে বিয়ে করবে সেও যেন ভালো করে বুঝে শুনেই বিয়েটা করে, কারণ বিয়েটা হলো পুরো লাইফের ব্যাপারটা, যেটা আমার মধ্যে হয়তো অল্প কিছু দিনের জন্য হয়েছে, যেটা সবার মধ্যে আমি দোয়া করি সবাই যেন একজনের সাথে সারা জীবন কাটাতে পারে, আমার মতো যেন কারো দূরে দূরে না যাওয়া লাগে। আর এরকম ভুলও যেন কোনো ভাইরাও না করে বা কোনো বাবা মাও না করে, যেরকম আমার ভাইরা করছে, আমাকে কোনোভাবেই হেল্প করে না। আমি আজ পর্যন্ত আমার ভাইদের কাছ থেকে কোনো হেল্প পাইনি, সেটা যেন ভাইরা হেল্প করে বোনেদের। আর বোনেদেরও বাবা মা ওদের কথা শুনে যদি চলে তাহলে হয়তো এরকম পরিণত হবে না, এটাই মনে করি আমি।
ওকে, অনেক অনেক ধন্যবাদ পাখি। প্রিয় শ্রোতা, এই হচ্ছে পাখির জীবনের অপ্রিয় সত্য। ধীরে ধীরে পর্দা নামছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তবে বরাবরের মতোই এই সপ্তাহে কে আমাদেরকে মেইল করেছেন নাকি চিঠি পাঠিয়েছেন তার সেই উপলব্ধির জায়গাটি নিয়ে আমরা শেষ করতে চাই। চিঠি কিংবা মেইল যাই হোক না কেন, আমাদেরকে পড়ে শোনাবে যাহা বলিব সত্য বলিব অন্যতম টিম মেম্বার আর জে সুমন।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমার নাম ফরাদ হোসেন, আমার বাড়ি কুমিল্লা। একদিন একজন রিক্সা চালককে এক জায়গায় যেতে বললাম, কিন্তু রিক্সা চালক আমার কাছে ভাড়া বেশি চায়। আমি তাতে রিক্সা চালককে বেশ জোরে একটা থাপ্পড় মারি, সাথে সাথেই রিক্সা চালককে কেঁদে ফেলে। আমি ওইখান থেকে চলে আসার পর আমার নিজেকে এত ছোট মনে হয়েছে যেটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারবো না। সারা রাত আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। আমার এই কাজের জন্য ওনার কাছে ক্ষমা চাওয়া হয়নি, কারণ সেই রিক্সাওয়ালাকে আমি আর খুঁজে পাইনি। কিন্তু আমার সেই জঘন্য কাজের জন্য আমি আজও নিজের কাছে অপরাধী। আশা করব এরকম জঘন্য অপরাধ আর কোনো বন্ধুরা যেন না করে।
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sapto Bolibo, Recharge Yourself.
অনেক অনেক ধন্যবাদ আর্যে সুমন, এবং একই সাথে ধন্যবাদ জানাই এই বন্ধুটিকে আপনার জীবনের চরমতম উপলব্ধির জন্য। আমরা বিশ্বাস করি একজনের উপলব্ধি লাখো মানুষের অন্তরে উপলব্ধি হোক, একটা অপরাধ সমাজে জন্ম নিয়ে সেখানেই শেষ হয়ে যাক, তাহলেই আমরা বুঝতে পারবো, তাহলেই আমরা শিখতে পারবো যে আমরা একটা অপরাধ থেকে, একটা ভুল থেকে সবাই শিক্ষা নিয়েছি। আমরা সবসময় বলতে চাই একটি কথাই, যে একজন অপরাধী অপরাধ করে কোনোভাবেই পার পাবেন না। হয় সে নিয়তির কাছে, কিংবা বিবেকের কাছে, কিংবা রাষ্ট্রের কাছে, কিংবা প্রতিবেশীর কাছে, কিংবা বন্ধুর কাছে, কোনো না কোনো জায়গাতে সে ধরা খাবেই খাবে, এবং সেই পরিণতি নিঃসন্দেহে ভয়াবহ। আমরা একটা জিনিসই আপনাদেরকে বারবার বলতে চাই, সুখ কিংবা হ্যাপিনেসের জায়গাটিতে মানুষ কখনোই অপরাধী হয়ে সেই জায়গাটিতে কোনোভাবেই পৌঁছাতে পারে না। অপরাধের দরজাটি সুখের দরজা, শান্তির দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে। প্রিয় শ্রোতা, আমরা আজকের মতো শেষ করছি। আগামী রবিবার ঠিক রাত 11:20 আবারও আপনার দরজায় কড়া নাড়ব, আরো একজন অপরাধীকে নিয়ে, এই অর্থে যে তার মতো অপরাধী আমাদের সমাজে যেন আর কখনো জন্ম না হয়। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো টাটা, গুড বাই। আপনারা সবাই শুনছিলেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
This track was downloaded from FusionBD.com.